exclusively on FusionBD.com.
You're listening to ABC Radio 89.2 FM.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, বুধবারের রাতে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে যারা আমার সঙ্গে মুহূর্তে আছেন দেশ এবং দেশের বাইরে থেকে, তাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা, এবং কেউ কেউ আমার অনুজ হবেন, সেক্ষেত্রে স্নেহ। যারা আজকে হয়তো নতুন যোগ দিয়েছেন তাদেরকে নিয়েও বলতে চাই যে হ্যালো 8920 মূলত মানুষের জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এই গল্প বলার প্ল্যাটফর্মে এসে আমরা কখনো হেসেছি, কখনো কেঁদেছি, কখনো অন্যরকম অনুভূতি নিয়ে ঘুমোতে গিয়েছি, কিংবা একটা গল্প শোনার পর কখনো ঘুম চোখে আসেনি, এরকম ঘটনাও হয়েছে পুরো সপ্তাহ জুড়ে ঘুম চোখে আসেনি। প্রতিটা গল্পই একটা মেসেজ নিয়ে আমাদের কাছে এসছে। কেউ এই অনুষ্ঠানটিকে এন্টারটেনমেন্ট হিসেবে নিয়েছেন, কেউ তার জীবনের পাথেয় হিসেবে নিয়েছেন। বহু মেইল পাই আমি আমার ওয়েবসাইট থেকে, কিন্তু সত্যি কথা বলতে কি, এই চিঠিগুলো, এই মেইলগুলো, পাঠানো ফিডব্যাকগুলো অনুষ্ঠান সম্পর্কে, আমার সম্পর্কে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, এটা আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আমার কাছে মনে হয় কর্মক্ষেত্রে এটাই সবচেয়ে বড় পাওয়া। তো এই কথাগুলো এই জন্যই বলছিলাম যে একটু একটু করে হ্যালো 8920 একটা মাইল ফলকের দিকে এগিয়ে যাচ্ছে। 300তম পর্ব হাতছানি দেবে কিছুদিন পরই, সেটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। আমরা এই অনুষ্ঠানটির ক্ষেত্রে এমনও ফিডব্যাক পাই যে অনুষ্ঠানটি রেডিও নেটওয়ার্ক নেই, একজন মানুষ ওয়েবসাইট থেকে ডাউনলোড করে শোনে, এবং শুধু একজন না, সে শুনে পুরো কমিউনিটিকে শোনানোর ব্যবস্থা করে। এরকম একটা ভিডিও আমরা ফেসবুকে আপলোডও করেছিলাম ময়মনসিংহের একটি ছেলে। এবং আপনাদেরকে আরও একটি কথা বলতে চাই, এবিসি রেডিও ফ্যান ক্লাব যে বিষয়টি আপনারা অনেকেই হয়তো বা জানেন, এটা পুনরুদ্যমে কাজ এগিয়ে চলেছে। এটা একটা লেন্দি প্রসিডিওর। ফ্যান ক্লাব ব্যাপারটা হচ্ছে এরকম যে সারা বাংলাদেশের 64 জেলাতে, উপজেলাতে, থানাতে, প্রত্যেকটা জায়গায় আমাদের একজন করে বন্ধু থাকবে বা একের অধিক বন্ধু থাকবে, যাদের প্রত্যেকের সঙ্গে আমাদের কমিউনিকেশন থাকবে, যারা সবাই মিলে আমরা একটা পরিবারের মতো, আমরা একই সাথে চিন্তা করব, একই সাথে প্ল্যানিং করব, একই সাথে এবিসি রেডিও নিয়ে ভাবব। অন্যরকম একটা জায়গা হবে, ফেসবুকের মতো না, 10,000 ফ্রেন্ড কিন্তু তাদের কাউকেই আমি চিনি না, ব্যাপারটা এরকম হবে না। ব্যাপারটা হবে এরকম যে সারা বাংলাদেশের 64 জেলায় আমাদের নেটওয়ার্ক আছে, আমাদের ফ্যান ক্লাব মেম্বাররা আছে, এবং প্রত্যেককেই আমরা একে অপরকে চিনি। ভলেন্টিয়ার পার্সপেক্টিভ থেকে, এবিসি রেডিওর ব্যান্ডানা থেকে, কর্পোরেট সোশ্যাল যে রেসপন্সিবিলিটি, সেটাও মাঝে মাঝে পালন করি। যাই হোক, আমরা সেই চেষ্টাটা করে যাচ্ছি, এবং আপনাদেরকে খুব শীঘ্রই অ্যানাউন্স করব যে কে হতে পারেন এই ফ্যান ক্লাব মেম্বার, যার সঙ্গে একেবারে ব্যক্তিগতভাবে আমার যোগাযোগ থাকবে। সরি, আমি প্রথমে আপনার অনেক সময় বোধহয় আজকে নিয়ে নিলাম, আমি অনেকবার একটা ইন্টারভিউ দিয়ে ফেলেছি। কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম জয়।
বয়স কত?
আমার বয়স বর্তমানে 17 চলতেছে।
17 চলছে। তো জয়, হ্যালো 8920 কি এই বয়সে রাতের বেলা না জেগে পড়াশোনা করার কথা শোনা হয় অনুষ্ঠানটা?
এই অনুষ্ঠানটা আমি কোনোদিন মিস দিই নাই, যত ব্যস্ততায় থাকি বা যত ট্রাভেলে থাকি আমার অনুষ্ঠানগুলো মিস দেয় না। অ্যাট লাস্ট এই জীবনের গল্পটা কোনোদিনই মিস দেয় না।
ফাইন, তুমি 17 বছর বয়স, তোমাকে তুমি করেই বলছি, তোমার জীবনের গল্প তুমি একেবারে ছোটবেলা থেকে শুরু করো, যেখান থেকে মনে আছে।
যখন আমার 7 বছর, আমি ক্লাস 1 পড়ি, আমরা একটা ছোট ফ্যামিলি ছিলাম, আমার আব্বু আম্মু আর আমার এক বোন,
চারজন মিলে ফ্যামিলি,
আমাদের চারজন একটা ফ্যামিলি।
বাবা কি করতো?
আমার বাবুর অনেক বড় বিজনেস ছিল বাইং হাউসের মতিঝিলে।
ওরে বাবা, তো বিশাল বড় লোক তো।
আমাদের নিজেদের গাড়ি ছিল, প্লাস আমাদের মধ্যে কোনো কিছুর অভাব ছিল না। আমি পড়তাম ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজে।
কোন ক্লাসের কথা বলছো তখন?
তখন ক্লাস 1 পড়ি।
ক্লাস 1 পড়ো, ওকে।
আমার বোন তখন মাত্র 6-7 মাস হবে বয়স।
তুমি বড় সন্তান।
আমি বড়। আমাদের মধ্যে সুখ আনন্দ সব মিলে আমাদের মধ্যে মানে অনেকেই খুশি ছিলাম। আমার আব্বুর অফিসের একজন ম্যানেজার ছিল, ম্যানেজারটা আসলে আমাদের বাড়িরই, উনি কোনো কাজ পায় না দেখে আব্বুর অফিসে ওনাকে কাজ দিছে। একবার আব্বুর মানে একটা অফিসের একটা মিটিং ছিল, মিটিং এর জন্য একটা ফাইলের মধ্যে একটা প্রজেক্ট ছিল, মানে ওটা নেওয়া হয়নি আব্বুর।
আচ্ছা,
ওইটা আব্বু বাসে ফেলে গেছে। এখন আব্বু যেখানে আছে সেখান থেকে বাসায় আসা পসিবল না, তো কি করলো, ওই ম্যানেজারটাকে আমাদের বাসায় পাঠিয়ে দিল।
ম্যানেজারটাকে? হ্যাঁ, তখন তুমি ক্লাস 1 পড়ো?
আমি তখন ক্লাস 1 পড়ি। ম্যানেজারকে পাঠিয়ে দিছে, বলছে যে তুমি একটু ফাইলটা নিয়ে আসো, আমি এখানে পেন্টটা তখন চালাই। ম্যানেজারটা আমাদের বাসায় আসলো, আগে কোনোদিনই আসে নাই, কিন্তু সেদিন ফার্স্ট আসার পর ম্যানেজারটা যে কোনো বাহানা নিয়ে আব্বুকে বলে যে আমার আপনার বাসায় যাই, কাজটা করে আসি, তো আমার আমাদের বাসায় চলে আসতো। আগে 2-3 দিন পর, 1 সপ্তাহ পর চলে আসতো। আমি তখন ক্লাস 1 পড়ি, আমি আসলে তেমন কিছুই বুঝতাম না, আমি আসলে ওনাকে গেস্ট হিসেবে নিতাম। আর আমার মাথায় তখন এটাই ছিল যে গেস্ট যেহেতু বাসে আসতেই পারে, স্বাভাবিক, 2-3 দিন পর পর আসতো, 1 সপ্তাহ পর আসতো, আম্মুর সাথে কথা বলতো, আর ক্লোজ হইতো। এদিক দিয়ে হলো আমার আব্বুর সাথে আমার আম্মুর ঝগড়া শুরু হয়ে গেছে, মানে আগে যেরকম একটা ভালোবাসা ছিল আমাদের সবার মধ্যে, এখন আমার আব্বু আর আম্মুর মধ্যে একটা ঝগড়া চলতেছে।
আচ্ছা,
ঝগড়াটা
ওই সময়টাতে কি তুমি বুঝতা যে ঝগড়াটা কেন হচ্ছে?
না, আমি এটা বুঝতাম না যে ঝগড়াটা কেন চলতেছে, কিন্তু এতটুকু বুঝতেছি যে ঝগড়া হইতেছে। আগে যেমন একটা ভালোবাসা ছিল সেটার অভাব পড়ে গেছে, এটা বুঝতাম।
ওই সময়টাতে কেমন লাগতো তোমার?
ওই সময় আমি তো ছোটবেলা ছিলাম, আমি এখন আব্বু আম্মু ঝগড়া লাগলে আমি কায়দা দিতাম, কায়দা আব্বুকে হয়তো সামলাতাম বা আম্মুকে সামলাইতাম, এরকম ভাবে।
একটা ছেলের জন্য যে কি পরিমাণ কষ্টকর বা একটা সন্তানের জন্য যে কি পরিমাণ কষ্টকর বাবা মায়ের এই ঝগড়াটা সবাই নিশ্চয়ই জানেন কম বেশি, বলুন তারপরে।
আমার আব্বুর মধ্যে ঝগড়া শুরু হয়, এখন ঝগড়াটা আগের পরিমাণের চেয়ে দিন দিন বাড়তেছে। যেমন আগে যদি দুই দিন পরপর ঝগড়া হয়, এরপর ডেইলি রাতে ঝগড়া হচ্ছে, এভাবে দিন দিন এর মাত্রা বাড়তেছে। আম্মু যদি একদিন 50,000 টাকা এক রাতে চায়, পরের রাত্রে আবার 1,00,000 টাকা চায়। এখন আব্বুর জন্য এক রাতে তো এত টাকা অ্যারেঞ্জ করা সম্ভব না, কারণ এত টাকা নিয়ে ঘুরে না। আর বলে রাখা ভালো, আমার আব্বু বেশি প্যাচ গোছ মানুষ না, মানে একদম নরম মানুষ, আর একদম মানে সরল, সহজ সরল বলতে গেলে। কারণ আমার আব্বুকে এখন কেউ যদি একটু রাগ করে গেছে বলে, আব্বু আবার সেটা প্রতিবাদ করতে পারে না। আম্মু যেহেতু ডেইলি টর্চার করতে লাগলো, মেন্টালি টর্চার, আমার আব্বু এটা সহ্য করতে না পারে, আব্বু একদিন চলে গেছে বাড়া থেকে রাত্রে।
তো ওই সময়টাতে তুমি কি জাগাচ্ছিলে নাকি?
আমি সময় জাগাতেই ছিলাম, আব্বু যখন চলে গেছে আমি সেই রাতে খাওয়া দাওয়া হয় নাই, আমার খুবই কষ্ট লাগছে। কিন্তু আরো কষ্ট লাগছে যখন আব্বু যাওয়ার গিয়েছে, তো গেছে ফোন বন্ধ করে দিছে, কারণ আমার আম্মু ডেইলি ফোন দিয়ে টাকা চাইতো আমার আব্বুর কাছে। এই জন্য আমার আব্বু ফোন
টাকা দিয়ে কি করতো ওই সময়টাতে, মানে কোনো আইডিয়া ছিল?
জাস্ট আমার আব্বুকে মেন্টালি টর্চার করাটাই মেইন থিং।
ওকে ওকে, তারপর
ডেইলি ফোন দেওয়াতে আমার আব্বু মানে ফোন নাম্বার চেঞ্জ করে ফেলছে, আমি আমার আব্বুর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারিনি।
আচ্ছা,
এখন যেদিন থেকে আব্বু গেছে তার এক থেকে দুই সপ্তাহ পর থেকে ওই ম্যানেজার আমাদের বাসায় অ্যাভেলেবেল আসা শুরু করলো, মানে ফার্স্টে দুই তিন দিন।
তোমার বিষয়ে কিছুই জানতাম?
আমি
বিষয়ের ন্যাচারালি মনে করতাম,
ন্যাচারালি মানে গেস্ট আসতেই পারে বাসায়, আমি এইভাবে নিতাম। এক দুই দিন পর পর আসা শুরু করলো ফার্স্টে, এরপরে ডেইলি আসা শুরু করলো। প্রথমে আসতো এক দুই ঘন্টার জন্য, এরপরে আসতেছে পুরো এক বেলার জন্য, আগে আসতো এক বেলার জন্য, এখন আসতেছে আবার পুরো দুই তিন দিন থাকার জন্য। আগে আসতো গেস্ট হিসেবে, এখন মনে হইতেছে তিনি আমাদের বাসারই কেউ। আস্তে আস্তে আমার মাথায় জিনিসটা ক্যাচ করলো যে কেন উনি আমার আব্বুর যেটা করার দরকার সেটা কেন উনি করতেছে। আমার মাথায় তখন ছোটবেলা
আব্বুর যেটা করার দরকার সেটা ও করতেছে, মানে কি ও করতো যেটা,
মানে আমার আব্বু আর আমার আম্মুর যেটা স্বাভাবিক লাইফ সেটা আমি ওনার সাথে আর আমার মার সাথে দেখতেছি। আমার আব্বু যাবে কেন, উনি গেস্ট হিসেবে থাকবে, এক রুমে বসে থাকবে, কেন আমাদের বেডরুমে এসে আমাদের সাথে গল্প করবে, মানে শুয়ে থাকবে এরকম? তো আমি একদিন মানে খুবই কিউরিয়াসিটি হয়ে কোশ্চেন করলাম যে আঙ্কেল আপনি আমাদের বাসায় যে এতদিন আসতেছেন আপনি যাবেন না? তখন আমাকে অনেক জোর একটা থাপ্পড় দিল, থাপ্পড় দিয়ে বললো
ওই লোকটাই থাপ্পড় দিল,
হ্যাঁ থাপ্পড় দিয়ে বলছে আজকে থেকে তুই আমার ছেলে, তুই আজকে থেকে আমাকে আব্বু ডাকবি সোসাইটিতে। আমি তখন কায়দা বলছি যে আমার একটা আব্বু আছে, আমি আপনাকে কেন আব্বু ডাকবো? বলে যে না আজকে থেকে তুই আমার আব্বু ডাকবি, নাহলে তোর অবস্থা খারাপ, মানে এরকম একটা থ্রেট দিছে। আমার বোনটা তখন ছোট, আমার বোন কিছু বলতে পারে না, আমি আমার বোনটাকে নিয়েই থাকি। বলে না তোকে আমার আব্বু ডাকতে হবে, আমার দেখেন ভাই আমার এখানে একটা দাগ আছে, আব্বু ডাকার জন্য আমাকে একবার রড দিয়ে বাড়ি দিছিল, এই জায়গায় আমার সেলাই লাগছে, এই জায়গায় এখনো চুল উঠে না, মানে শুধু আব্বু ডাকার জন্যই। তাছাড়া আরো ভাবে অনেক ভাবে মেন্টালি ফিজিক্যালি।
তখন কি বাবা ছিল না, মানে
তখন আব্বু ছিল না, আব্বুর সাথে কন্ট্যাক্ট টোটালি অফ,
কারণ আব্বু ফ্যামিলি অফ।
হ্যাঁ,
তখনও তো তোমার মনে হতো যে আব্বু যে কোনো সময় চলে আসবে বাড়িতে।
হ্যাঁ,
আচ্ছা,
তখন আমার মানে এই মাথায় থাকতো যে আব্বু এসে আমাকে বাঁচাবে, নিয়ে যাবে।
ওকে,
তিন মাস চার মাস হয়ে গেল আব্বু আসে না, কিন্তু ওই লোকটা আমাদের বাসায় ডেইলি আসতেছে, আমাকে টর্চার করতেছে, আমি আব্বু ডাকি না ওনাকে। এই জন্য একবার এমনও হয়েছে আমাকে আর আমার বোনকে সকাল 7টার দিকে বাইক করে দিছে, আমার আম্মু তো নার্স হাসপাতালের, তো আমাকে 7টার দিকে বাইক করে দিছে, একবারে প্রায় বিকাল 5টার দিকে বাসায় নিছে। আমি একমাত্র জানি যে ওই দিনতে আমি আমার বোনকে কিভাবে খাওয়াইছি, কারণ ওই টাইমটা আমি একদম ছোট, আমি কিছুই আমি নিজের আর্ন করার কোন ওয়ে ছিল না।
বাসা থেকে বের করে দিল কেন?
আমি আব্বু ডাকিনি ওনাকে, এর জন্য এটাই মেইন থিং।
বাসা থেকে দুজনকে বের করে দিয়েছে,
কারণ সোসাইটিতে আমি একজনকে মা ডাকবো, একজনকে আঙ্কেল ডাকবো, এটা সবারই নজরে লাগবে। এই জিনিসটার জন্য আমাকে বাবা ডাকার জন্য অনেকভাবে ফোর্স করছে, আমি ডাকি নাই, এই জন্য আমাকে বাইর করে দিছে বাসা থেকে। আমি আমার বোনটাকে সেদিন কিভাবে খাওয়াইছি আমি সেদিন আমি নিজেই জানি আর আল্লাহ জানে।
ওর বয়স কত ছিল তখন?
তখন 1 বছর প্রায় হয়েছে।
ওকে ওকে,
তো আমি আমার বোনকে নিয়ে পরে 7টার দিকে বাসা আসলাম, খুবই মানে একদিনে আমার আর আমার বোনের চেহারা কিভাবে কিরকম হয়ে গেছে এটা আমার মা পরে এসে দেখছে, দেখে বলছে যে কি হয়েছে তোমাদের। পরে আমি আম্মুকে বললাম সব, যে আম্মু এমন এমন অবস্থা, আমার সাথে এরকম এরকম করছে লোকটা, কিন্তু মা যে এরকম আমি কোনোদিন জানতাম না। আমার মা শুধু আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই লোকটাকে বলছে যে ওর সাথে এরকম করো না। আমি সেদিন এত কষ্ট পাইছি মানে কষ্টে প্রায় কাইদা দিছিলাম, পরে সেদিন আস্তে আস্তে কোনোভাবে কাইটা গেল, এরকম ভাবে আরো টর্চার। একবার আমাকে
মা কিছু বলতো না?
আমার মা জাস্ট কিছু বলতো না, জাস্ট বলতে গেলাম মারি প্ল্যান যে আমাকে যেন বাবা ডাকি এরকম ভাবে।
রেগুলার মার সঙ্গে থাকতো?
হ্যাঁ, মার সাথে থাকতো, মা অফিসে যাইতো,
রাতের বেলা ঘুমতো মার সঙ্গে,
মানে আমরা বলতে গেলে স্বাভাবিক লাইফই বলছিলাম,
মানে জাস্ট বাবার জায়গায় হচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, এটাই তো। একবার কি হলো, আমাদেরকে আমার আমার বোনের বাসায় বন্ধ করে রাখছে, মানে কোনোভাবে বাড়িতে দেয় নাই বা কিছু করতে দেয় নাই, আমার বাসায় বন্ধ। আবার অনেকভাবে থ্রেটও দিছে যে তুই যদি আজকে আমাকে বাবা না ডাকোস আজকে তোরে মেরে ফেলবো, এরকম টাইপের একটা কথা। তো এরকমভাবে আমার প্রায় 3 থেকে 4 মাস চলতে থাকে। পরে আমি একদিন বাইরে গেছিলাম, আমাদের যে গাড়ির ড্রাইভার, ওই গাড়ির ড্রাইভারের সাথে আমার দেখা হয়েছে। বলে যে জয় তুমি কেমন আছো? আমি বলছি যে আঙ্কেল ভালো আছে, আব্বুর সাথে আপনার কথা হয়? বলে হ্যাঁ হয়তো, আব্বুর নাম্বার আছে আমার কাছে। আমি পরে বলছি তাহলে আমাকে একটু তাড়াতাড়ি ধরো, আমার লাগবে। পরে আঙ্কেল আমাকে নাম্বার দিছে, আমি ওই যে বাইরে যে 2 টাকা কথা বলা যায় ফোন দিয়ে, ওখান থেকে আব্বুকে ফোন দিছি। ফোন দিয়ে বলছি যে কিন্তু সবই বলছি আব্বু ওই লোকটা থাকে, আমাকে অনেক মারছে, অনেক কাছে। আর বলে রাখা ভালো ভাইয়া, আব্বু আমার আমার চোখে ছোটবেলা থেকে পানি দেখতে পারেনি, এক ফোঁটা পানির জন্য আব্বু অনেক কিছু করছে, যেন আমি পানি না ফেলাই চোখে। আর সে আব্বুর কাছে আমি কাঁদছি, এই জন্য আব্বু মানে আর সহ্য করতে না পারে সেদিনই বাসার সামনে চলে আসছে। আর আব্বু বাসা আসলে তো সব ফাঁস হয়ে যাবে, এই জন্য আমাদের বাসার সামনে একটা অ্যাপার্টমেন্ট তৈরিতে ছিল, নতুন কনস্ট্রাকশন বিল্ডিং, ওখান থেকে আব্বু দোতলা আমাদের দোতলা ফুল দেখা যায়, তখন আমাদের বাসা ছিল দোতলা। আব্বু দেখলো যে হ্যাঁ আমি যেটা বলছি সেটাই সত্যি, লোকটা আছে, স্বাভাবিক লাইফ স্পেন্ড করতেছে, সবই ঠিক। আবার আব্বুকে আমি কেন কেন বলছি, আব্বু আমাকে এভাবে মারছে, আমার মাথার ব্যথাটা দেখাইছিলাম, তারপর আবার আমাকে পায়ের নিচেও কয়েল দিছিল, এরকম সবই দেখাইছি, সব সাইন। তো আব্বু এটা সহ্য করতে না পেরে পরের দিন পুলিশ নিয়ে আসছে রাত্রে, পরকীয়া প্রেমে ধরাই দিছিল।
তুমি ওই রাতের বেলা কি দেখলা, ঘটনাটা কি?
মানে ওই যে পুলিশ আসছে ওই দিন, ওই দিন মানে আমি যে আগের দিন আব্বুকে বলছিলাম,
তারপর
আব্বু পরের দিন মানে পুলিশ নিয়ে আসছে।
তোমার সামনে কি পুলিশ ঢুকেছে?
হ্যাঁ আমার সামনে পুলিশ ঢুকছে।
কি হয়েছে ঘটনাটা একটু শুনি।
রাত 1টার দিকে পুলিশ আসছিল, পুলিশ আসার পর আমার ওই
লোকটা,
আমি তখন ঘুমাইছিলাম, কারণ আব্বু আমাকে বলে না। আমি
জাগলে কিভাবে?
আব্বু আমাকে ডাক দিছে বাসে,
মানে
পুলিশে যখন ঢুকছে তখনই আমাকে ডাক দিছে।
ডাকার পরে
আমি উঠে গেছে, উঠে আব্বুর কোলে এসে পড়ছে, কেন আমার বোন আব্বুর কাছে এসে পড়ছে। পরে ওই পুলিশ যে দারোগার নামটা ঠিক মনে নাই, উনি আইসা লোকটাকে ধরছে পরকীয়া প্রেমের একটা কেসে। কষ্ট পেয়েছিলাম ওই দিন একটা, যে ওই লোকটার আর আমার মার বিয়ার সার্টিফিকেট দেখাইছে পুলিশকে, যে আমরা পরকীয়াভাবে নাই, আমাদের বৈধ সম্পর্ক, এরকম ভাবে একটা বিয়ার সার্টিফিকেট দেখাইছে
পুলিশকে।
হ্যাঁ পুলিশকে বলছে যে তাও আমরা বিশ্বাস করি না, কারণ নিয়ম হলো ডিভোর্সের 3 মাস পরে আরেকটা বিয়ে করার, কিন্তু উনি 8 দিন পর বিয়ে করছে, এই জন্য মানবে না।
মানে মা, তখন তুমি জানতে পারলা যে মা এরকম কিছু একটা করেছে, মানে বিয়ে ডিভোর্স দিয়ে দিয়েছে বা এরকম কিছু।
তারপর ডিভোর্স আব্বু রিসিভও করেনি, ডিভোর্স করাই আছে। যাই হোক, ডিভোর্স 8 দিন পর ম্যারিড করাতে আব্বু আমার মাকে আর ওই লোকটাকে আবার ধরছে, ধরে পুলিশে পুলিশ নিয়ে গেল মিরপুর থানায়। তো পরে ওই রাতে ওই লোকটা পুলিশের কাস্টডিতে ছিল, আর আমি আমার আব্বুর সাথে চলে গেছিলাম, আমার বোনটাকে মা দেয় নাই, মানে ওই দিন খুবই কাছিলাম, আমার বোনটাকে আমি আমার কাছে পাই নাই। আব্বু আমার কাছে জানতে চেয়েছিল যে কি কি হয়েছে, পরে আমি সবই বলছি যে আব্বু আমাকে এভাবে মারছে। বলছে আচ্ছা ঠিক আছে, তুই খালি এগুলো ওসিকে গিয়ে বলবি। পরের দিন সকাল 10টায় আমাদের ফুল ফ্যামিলি এই মিরপুর থানায় চলে আসছে। এখন আমার ফ্যামিলি আর আমার মার ফ্যামিলি ডিসিশন নিছে যে আপনারা কি কেস কামাইতে যাবেন নাকি মীমাংসা যাবেন, ওসি বলছে। তা আমাদের দুই ফ্যামিলি বললো যে আমরা মীমাংসায় যাই, কেস কামাইতে যাওয়ার দরকার নেই। তো মীমাংসা যাওয়ার জন্য আমার ওসি আমার মাকে বলছে, আপনি যদি আপনার নিউ হাজবেন্ডকে চান তাহলে আপনি আপনার ছেলেমেয়ে পাবেন না, আপনার ছেলেমেয়ে বাবার কাছে চলে যাবে। আর যদি আপনি আপনার ছেলেমেয়ে চান তাহলে আপনি আপনার স্বামীকে পাবেন না, আপনার স্বামীর উপরে আমরা অনেকগুলো চার্জ লাগাবো, লাইক শিশু নির্যাতন, পরকীয়া প্রেম, ছদ্মবেশি, এরকম অনেক টাইপের কেস লাগাবো, সেটা আমাদের ব্যাপার, আমাদের কাছ থেকে থাকবে। জীবনে ফার্স্ট কষ্ট পাইছে ওই দিন ভাইয়া, যেদিন মা 150 টাকার স্ট্যাম্পে আমাকে আর আমার বোনকে না চাইয়া তার নিউ হাজবেন্ডকে চাইছে। আমার ছেলেমেয়ে দরকার নাই, ছেলেমেয়ে তার বাবার কাছে থাক, আমি আমার হাজবেন্ড নিয়ে সুখে থাকি। আম্মু এই 150 টাকার স্ট্যাম্পে তার নিউ হাজবেন্ডকে চাইছে, আমি আমার বোন, মানে খুবই কষ্ট পেয়েছে। আমার বন্ধু তখন কিছুই বুঝতো না, আমি যতটুকু বুঝতাম খুবই কষ্ট পেয়েছে। আমার আব্বু আমাকে বললো যে তোর মা তোকে আর তোর বোনকে না চায়, সেটা জামাইকে চাইছে, তুই কার কাছে যাবি? আমি পরে কাইন্দে কাইন্দে আব্বুর কাছে চলে আসছি, যাবো আমি তোমার কাছে থাকবো। আমার আর আমার বোনটা বলে রাখা ভালো, আমার বোনটা আমার খুবই পাগল ছিল, মানে আমাকে ছাড়া কিছু বুঝতো না। তো আমি আমার বোনকে নিয়ে পরে আমার বাবার কাছে চলে যাই, আমার বাবার কাছে তখন দাদুর কাছে থাকতাম এই সারাপাড়াতেই। তো আমার যখন এই মীমাংসা হয়ে গেল, তার 2 থেকে 3 সপ্তাহ পর আমার মা কোর্টে আমার বোনকে চাওয়ার জন্য কেস করলো, কারণ আমার মা বোনকে পাইলে তিনি ধরেন আমার বাবার কাছ থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাবে, এই জন্য আমার বোনকে চাওয়ার জন্য তিনি কেস করলো। এই কেস খামারি চলতে লাগলো পুরো 5 বছর। 5 বছর
কি হতে, 5 বছরে
এই 5 বছরে আমি আমার বোনটাকে নিয়ে শুধু থানা, কোর্ট আর বাসা, এই 3টা জায়গায় ঘুরছি। কোর্ট, থানা সম্পর্কে এমন কিছু জানছি ভাইয়া যেটা আমার মনে হয় না যে আমার কোর্ট সম্পর্কে কিছু জানা বাকি আছে। কোন টেবিলে কত টাকা ফেলাইলে কি হয়, কোন কোর্টে গেলে কি কোর্ট উঠে, কোন ম্যাজিস্ট্রেট ভালো, কোন উকিল ভালো, মানে আমি সব জানা হয়ে গেছে।
এটা কি তোমার বাবার সঙ্গে হতো নাকি তুমি নিজে নিয়ে যেতা?
আমি বাবা মাঝে মাঝে নিয়ে যেত, আবার যখন বেবি বেশি কাজ থাকতো, আব্বু কোর্টে থাকতো, আমাকে বলতো তুই জয়রে নিয়ে আয়, আমি আমার বোনটাকে নিয়ে চলে যেতাম। আমরা 4টা কোর্টে জিতছি, সেমএম কোর্টে জিতছি, দারাদতে জিতছি, আমাদের পরে পারিবারিক কোর্টেও কেস উঠছে, পারিবারিক কোর্টে আমাদের জিতার কথা, জিতছিও। মানে বাচ্চা যেদিকে যেতে চায় ম্যাজিস্ট্রেট সেদিকে রায় দিবে, বাচ্চা বলছে আমি বাবার ভাইয়ের কাছে থাকবো, এটা বাচ্চার ডিসিশন, বাচ্চা যেহেতু বাবার কাছে যেতে চাইছে বাবার কাছে যাবে, এটাই ডিসিশন, ক্লোজ, আমি পরের শুনানিতে ডিসিশন দিব, এরকম একটা কথা শুনে আমরা খুবই খুশি হয়ে গেছি, আমরা চলে গেছি। এর মাঝখানে কি হলো আমি জানি না, পরের শুনানিতে বলছে যে রায় তো তোমাদেরই হবে, তুমি তুমি বারান্দা থাকো, আমি তোমার বোনটাকে নিয়ে কথা বলি। ম্যাজিস্ট্রেট আমাকে বললো, তো আমার বোনটাকে আবার কোর্টে নিয়ে নেই, ম্যাজিস্ট্রেট একটা খাস কামরা আছে ওই কামরায় নিয়ে গেছে, আমার বোনটার সাথে কথা বলতেছে। তো দশ মিনিটের জন্য নিল, প্রায় এক ঘন্টার মতো হয়ে গেল, কিন্তু আমার বোনটাকে বাই করতেছে না। কিন্তু কিছুক্ষণ পর দেখি মানে ম্যাজিস্ট্রেট লাইট টাইট বন্ধ করে দরজা বন্ধ করে আসে পড়তেছে। আমি বললাম আন্টি আমার বোন, তোমার বোনকে তো তোমার মা নিয়ে গেছে। এমন একটা কষ্ট পাইছি মনে হয় যে আমার বুকটা বাইরে আসবে, এরকম একটা অবস্থা। আমি সে কেমনে নিল, পরে শুনলাম যে ম্যাজিস্ট্রেটের একটা স্পেশাল একটা দরজা আছে যে দিকে শুধু ম্যাজিস্ট্রেটে আসে। আমার বোনটাকে আর আমার মাটাকে ওদিক দিয়ে বাইক দিয়েছে যেন আমাদের সামনে না আসে, মোটা দেখলে তার বোনটা আমাদের কাছে চলে আসবে, আর এই জন্য বোনটাকে ওদিক দিয়ে পাঠিয়ে দিছে।
এই বাবা ছিল না ওই সময়?
হ্যাঁ বাবা, আমরা সবাই ফুল ফ্যামিলি আমরা বারান্দা দাঁড়িয়ে আছি, কিন্তু পিছন দিয়ে যে পাঠিয়ে দিবে এটা আমরা জানতাম না।
তো এটা তো করার নিয়ম না, এটা কেন করবে?
এখন হয়তো কোনো ঘুষ খামারি বা এরকম টাইপ কিছু হয়তো ভাবে কোনোভাবে বস করছে ম্যাজিস্ট্রেটকে, এই জন্য এরকম একটা হেল্প করছে, নাহলে রায় তো আমাদের পক্ষেই ছিল, কেমনে নিতে পারে।
তারপর
এরপর যখন ওদিক দিয়ে বাইক করে নিয়ে গেছে, মানে সেদিন একটা অনেক কষ্ট পাইছি, যাই হোক আমার বোনটাকে হারাইলাম। আবার আমি আব্বুকে অনেক রিকোয়েস্ট করার পর আপিল করছে হাই কোর্টে আমার বোনটাকে পাওয়ার জন্য। বোনটাকে এক মাস প্রায় হাজিরই করায়নি, মানে হাজির করায়নি বলছে যে বিভিন্ন এক্সকিউজ দিছে, যেমন আমার বোন অসুস্থ আসতে পারে না হ্যান তেন, ওরকম অনেক কিছু।
এখানে আমি একটু ইন্টারাপ্ট করি, মানে তোমার বাবার বিজনেসটা তখন কি বাবাই দেখছিল নাকি ম্যানেজার?
বলে রাখা ভালো, আমার বাবার বিজনেস তখন একদম আমার মা ফুলি শেষ করে দিছে,
মানে কিছুই নেই।
ম্যানেজারটা আমার আব্বু সব জানতো, আমার আব্বুর সব শেষ করে দিছে। আমার আব্বু তখন বিজনেস করতো না।
কি করতো
তখন? আব্বু জাস্ট টুকটাক আমাদের বাড়িতে আব্বু মেম্বার ছিল, এখন বর্তমানে চেয়ারম্যান আছে আব্বু, এখন এটাই করে। তাছাড়া
কিছুই নেই আলটিমেটলি।
তখন
ওই সময়টাতে কি হচ্ছিল, মানে তোমার মা বা ম্যানেজার, সেই ম্যানেজার কি ওই বিজনেস গুলো করছিল?
না, বিজনেস ফুললি শেষ,
মানে ফুললি নিজের কুখিগত করে ফেলেছে,
ফুললি শেষ।
ওকে, তারপর কি হলো?
এরপর আমার বোনটাকে হারালাম যখন, আবার শুনানিতে আমার বোনকে যখন হাজির করা নেই, একবার ম্যাজিস্ট্রেটকে আমরা খুবই প্রেশার দিছি যেন আমার বোনটাকে হাজির করানো হয়। তো ম্যাজিস্ট্রেটের প্রেশার দিছে যদি এবার হাজির না করেন তাহলে সার্চ ওয়ারেন্ট বাইর হবে মেয়েটার নামে। পরের শুনানিতে আবার হাজির করেছে আমার বোনটাকে, মানে আমার মা হয়তো কোনোভাবে বুঝাইছে, মানে বলতে পারেন এতটাই কষ্ট পাইছি যে বোনটাকে হয়তো আমার মার জন্ম দেওয়ারই দায়িত্ব ছিল। এরপরের দিন থেকে শুরু করে যেদিন আমার বোনটাকে নিছি কোর্টে সেদিন পর্যন্ত আমি পালছি। সেদিন সকালবেলা আমি খাওয়াই দিছি আর বলছি যে জয়া তুই তাড়াতাড়ি খা, তোর নিয়ে যাবো। পরে আমার বলে ভাইয়া আমি আর যাইতে ভালো লাগে না রেলি এত দূরে দূরে, আমি স্যার কয়েকটা দিন বোন তারপর আর যাওয়া লাগবে না, সেদিন আমি বলছি। আর এই বোনটাকে ভাই আমি আমার শৈশবে যে আমার খেলার কথা সবার সাথে, সেখানে আমি আমার বোনটারে নিয়ে কোলে নিয়ে ঘুরছি হাঁটছি, মানে বলতে গেলে আমার শৈশবটা আমার বোনের জন্য লাগাই দিছি। আমি ঘুম পাড়ানো থেকে শুরু করে খাওয়ানো দাঁড়ানো সবই আমি করছি, আর সেই বোনটা সেদিন আমার দিক তাকায়নি। পরে আমি আমাকে ম্যাজিস্ট্রেট বললো যে বাবা তুমি দুই ঘন্টা টাইম নাও, যদি তুমি তোমার বোনটাকে তোমার দিকে মানাইতে পারো তাহলে তুমি নিয়ে যাও। আমাকে এরকম একটা কনসিডার করছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমাকে দশটা থেকে বারোটা পর্যন্ত টাইম দিল, আমি বিশ্বাস করবে না ভাইয়া একটা সেকেন্ডের জন্য আমি থামি নাই, মানে বোনটাকে আমি ডাকতেছি যে জয় একটু তাকা আমার দিকে একটু তাকা, ম্যাজিস্ট্রেট কোর্ট চালাবে কি? আর সব লোকরা ম্যাজিস্ট্রেট সবাই আমার দিক দুই ঘন্টা তাকাইছিল যে আমি কিভাবে বোনটাকে ডাকতেছি। অনেক কোনো কোর্ট চলে নাই তখন, মানে কোনো কেসই উঠে নাই, সবাই আমার দিকে তাকাইছিল যে আমি কেমনে আমার বোনকে ডাকতেছি আর বোনটা কেমন পাথরে আমার দিকে তাকায় নেই। আমি অনেকক্ষণ ধরে ডাকছি, পরে যখন দুইটা বাচ্চে, পরে আমার মা বলছে যে স্যার দুটো তো বাচ্চে এবং এখন মেয়ে যেহেতু যেতে চায় নাই, রায় নিশ্চয় ওদের পক্ষে যাবে। পরে চলে গেছে ওদের পক্ষে, আমার বোনটা চলে গেল। বলতে পারেন আমি আমার লাইফের একটা যে বাঁচার একটা রিজন সেটা হারাই ফেলছি, কারণ আমার বোনই ছিল আমার সব, যেমন বাবা মা চলে গেছিল। আমার বোন যখন ছোট ছিল ভাইয়া তখন আমার বোনের একটা মা খুবই দরকার ছিল, আমার ফ্যামিলি
ছিল বলতে যেটা হচ্ছে আপনাদের সঙ্গে যখন ছিল,
হ্যাঁ হ্যাঁ তখন আমাদের সঙ্গে ছিল, আমার যখন মানে বাবার কাছে চলে আসছি তখন আমার বোন মাত্র এক বছর। আমার ফ্যামিলি সবাই প্রেশার দিছে, মানে বোনের জন্য একটা মা দরকার, তো আমার ফ্যামিলি থেকে সবাই বলছে যেন আমার আব্বু সেকেন্ড বিয়ে করে। তো আব্বু একটা সেকেন্ড বিয়ে করলো আমার বোনের জন্য।
এটা কি আপনার সঙ্গে কথা বলে করেছিল?
হ্যাঁ, আমার সাথে বলছে যে বাবা আমি কি একটা সেকেন্ড বিয়ে করবো? আমি বলছি যে হ্যাঁ আব্বু করো, যেহেতু আমাদের একটা মা দরকার তুমি করো। আব্বু সেকেন্ড বিয়ে করলো, আমাদেরকে সেকেন্ড যখন করছে করার পর আমাকে আর আমার বোনকে ওই ফ্যামিলিতে নিয়ে গেল, ওই ফ্যামিলিতে রাখার জন্য।
কোথায় ছিল সে বিয়েটা?
ওই বিয়েটা আমার আব্বু নারায়ণগঞ্জের করছিল। তো আমার
মানে আপনার মার সঙ্গে সেপারেট হওয়ার কতদিন পরে বিয়েটা করে?
সেপারেট হওয়ার দুই বছর পরে।
দুই বছর পরে তখন আপনার বোন আপনার সঙ্গে, বোনের জন্য মূলত বিয়েটা করতে হয়,
মানে আমার বোনের একটা মা দরকার ছিল তখন।
আচ্ছা, ওকে। তারপর
আড়াই থেকে তিন বছর তো ওই ফ্যামিলিতে আমার আব্বু আমাকে নিয়ে যায়, আমাকে আমার বোনকে, যেন আমরা একটা সুখী ফ্যামিলি থাকতে পারি। আমরা থাকলাম কয়েকদিন, কোনো সমস্যা হয় নাই। পরে আস্তে আস্তে আমাদের সাথে মানে কেমন যেন একটা রুডলি বিহেভ শুরু করলো।
আচ্ছা,
যেমন আগে যেমন একটা ভালোবাসা দিত, যেমন একটা আদর করতো, আস্তে আস্তে যেমন।
ওনার কি প্রথম বিয়ে ছিল না দ্বিতীয় বিয়ে?
ওনার ফার্স্ট বিয়ে।
ওনার ফার্স্ট বিয়ে ছিল। আচ্ছা,
যাই হোক, আস্তে আস্তে আমাদেরকে অ্যাভয়েড করা শুরু করলো। যেমন আগে খাওয়াই দিত, এখন বলতেছে নিজে নিজে খাও, আগে অনেক গল্প করতো, এখন নিজে টিভি দেখে আমি আর আমার বোন থাকি, এরকম একটা অবস্থা। তো আস্তে আস্তে যেন আমার আর আমার বোনের মাঝখানে বোনের মধ্যে
ওনার
সাথে একটা দ্রুত তৈরি হয়ে গেল, যেন কেন বুঝলাম না যে আবার কেন এমন হইলো। তখন আমার বোন একটু একটু বুঝে কথা বলতে জানে, তা আমি আমার বোন খুবই চিন্তিত যে কেন এমন করতেছে। আব্বুকে বললাম যে আব্বু আমার সাথে তো আগে যেমন ভালো করতো এমন তো করে না। আমার বাবু একদিন ওনাকে ডাইকে বললো যে তুমি যে ওদের সাথে আর ভালো বিয়ে করো না, ওদেরকে আদর করো না কেন। পরে আমার মা বলছে যে আমি ওদের সাথে থাকতে পারবো না, আমার মা ডাইরেক্ট আমার আব্বুকে বলছে। এমন একটা কাহিনী হয়েছে যে একদিন রাত্রে এমন ঝগড়া হয়েছে যে তারপরে আমি আর আমার বোন চলে যেতে চাইছিলাম আব্বু বাসা থেকে, আমার দাদু কাছে আবার আসে যেতে চাইছিলাম, কিন্তু আমার আব্বু দেয়নি, বলছে যে না তো থাক তুই পরে দিন তোর দিয়ে আসবি দাদু কাছে। যাই হোক, ওই রাতটা আমার এখনো মনে আছে যে রাত একটার দিকে ঝগড়া শুরু করছিল আমার মা শুধু আমাদের জন্য, যেন আমরা যেন আর ওনার বিপরীতে না থাকি। বলে রাখা ভালো ভাই, মাঝখানে আমার আমার একটা নতুন বোন হয়েছে, সৎ বোন।
ও বিয়ে করার পরে আরেকটা মেয়ে হয়। আচ্ছা,
যাই হোক, ওই সৎ বোন হয়েছে। যাই হোক, পরে আমাদের এখন সহ্য করতে পারে না, যেহেতু আমি আব্বুকে বলছি যে হার্টলি ভাবে বলছি আব্বু আমাকে আমার দাদু কাছে দেওয়ার
সামনে। ক্লাসে পড়ো তখন তুমি?
তখন আমি ক্লাস ফাইভে পড়ি।
ওকে,
আব্বু ওই ফ্যামিলি না আলাদা ভাবে থাকে, আব্বু এখন আলাদা, আমার মা তো আগেই আলাদা, আমি আর আমার বোনটাই তখন থাকতাম
দাদুর কাছে।
হ্যাঁ, দাদুর কাছে। তো বোনটাও চলে গেল,
তো বোনটাও ফাইনালি আলটিমেটলি চলে গেল। মোটামুটি আজকে যেই শৈশবের কথা শুনছেন, সেই শৈশবটা অন্যরকম একটা শৈশব, খুব শিক্ষিত মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে জয়। সেপারেশন বাবা মায়ের মধ্যে যখন হয়, সেই সেপারেশনটা সন্তানের উপর কতটা ইফেক্ট তৈরি করে এবং সেটা একটা সন্তান বেড়ে ওঠার জন্য কতটা নাবোধক সিচুয়েশন তৈরি করে, সেটাই হচ্ছে আজকের জীবনের গল্প। আজকের জীবনের গল্পটা মূলত বাবা মায়ের জন্য। এটা খুব শক্তিশালী একটা ব্যাপার যে যদি কোনো বাবা কিংবা মা শুধুমাত্র সন্তানের দিকে তাকিয়ে তার হাজবেন্ডের সঙ্গে কিংবা তার ওয়াইফের সঙ্গে সম্পর্ক ভালো না, তারপরও সন্তানের দিকে তাকিয়ে সম্পর্কটাকে কন্টিনিউ করে যায়, এটা যে কত বড় স্যাক্রিফাইস। কজ একটা মানুষকে আমি পছন্দ করি না, একটা মানুষকে আমি জীবনের সঙ্গে জড়াতে চাই না, যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল সে মানুষটা আমার মনের মতো নয়, এবং সেই মানুষটার সঙ্গে একই বিছানায় একই সংসারে একই ঘরের মধ্যে বছরের পর বছর স্যাক্রিফাইস করে যাওয়া সন্তানের জন্য, কারণ সেপারেট হয়ে গেলে সন্তান কার কাছে যাবে, সন্তানের তো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। সেই সব বাবা মাদেরকে স্যালুট জানাই আজকের এই অনুষ্ঠান থেকে, তারা কত বড় স্যাক্রিফাইস করেন সন্তানের জন্য। কিন্তু কেউ কেউ আসলেই পারেন না, ধৈর্যের শেষ পর্যায়ে গিয়ে বাধ্য হন এবং বাধ্য হলে শেষ পর্যন্ত যে পরিণতি তার সন্তানদের, সেই পরিণতিতেই তারা বাধ্য হয়। ওর যখন স্কুলে যাওয়ার কথা তখন ও কোর্টের বারান্দায় দৌড়িয়েছে, এবং একটু চিন্তা করে দেখুন, বোনকেও কোর্ট কাস্টডিতে বসে বসে ডাকছে, কনভিন্স করার চেষ্টা করছে, কারণ ওই মুহূর্তে ওর বোন ছাড়ার কেউ নাই, মা পায়নি, ওই বোনটাই ওর খেলার সাথে, বোনটাই ওর সবকিছু, এবং সেই বোনকেও এই সিচুয়েশনের গ্যারাকলে পড়ে ওকে হারাতে হলো। হয়তো হাজব্যান্ড কিংবা ওয়াইফ শুধুই এক ধরনের মোহে পড়ে সুখের সংসার শেষ করে দেন, এবং সেই ভুলটা যারা করেন তাদের জন্য শুধু একটা কথাই বলার আছে, ভুল করেন আপনি, ভুল সংশোধন করবেনও আপনি, কিন্তু একটা জীবন দুনিয়াতে এনে তার উপরে ভুলের শাস্তি চাপিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। যদি এরকমই হয় তাহলে সন্তান দুনিয়াতে না নিয়ে আসাই ভালো। যারা আজকের গেস্টকে দেখতে চান কিংবা তার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.archa। আমি আবারও বলি, www.facebook.com/kibriya.archa। পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। শুনি তারপর।
আমার বোনটাকে যখন ফাইনালি হারাইলাম, আমি আমার দাদুর সাথে আমার ফুপিদের সাথে এখানে থাকা শুরু করি। এরপরে আমি ধানমুড়ি স্কুল সাইরা দেই, আমি মণিপুর স্কুলে ভর্তি হয়ে আইসা। বলতে গেলে আমি আমার লাইফের প্রতি ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম, আমার লাইফের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না যে আমি আসলে কি জন্য বাঁচবো, যে আমার এখন কেউ নাই। পরে আমার মতো একটা ফ্রেন্ড ছিল যার বাবা মা অ্যাকচুয়ালি মারা গেছে, সে এখন তার একটা চাচুর কাছে থাকে। আমার তাকে দেখে মনে হইল যে আসলে আমার লাইফ আমি কিভাবে সাজাবো সেটা হলো আমার দেখার বিষয়। আমি তখন থেকে বলতে পারেন বাচ্চা একটা নতুন আসা শুরু করলাম। তো মাঝে মাঝে যখন কষ্ট হয়, ক্লাস ওয়ানের ছেলেরা যখন বাইর হয়, তখন তার মা ঈশা তার কত সুন্দর তার ওনা দিয়ে ঘাম মুছায় দেয়, প্লাস আদর করে যে কি হয়েছে আজকে পড়ালেখা, স্কুলে কি হয়েছে, বা এগুলো আমি ডেইলি দেখি। শুধু ডেইলি এই চিন্তা দেখার জন্য আমি আমার ক্লাসটা একটু আগে আসবো, যখন ওয়ানের ছুটি হয় তখন আমি গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকি, জাস্ট এই চিন্তা একটু দেখার জন্য। আমি জাস্ট মিস করতাম আর ভাবতাম যে হয়তো আমারও কোন একদিন এরকম ছিল। আস্তে আস্তে ভাই আমি পড়ালেখা করতেছি, মানে আমার দাদুরা আমাকে অনেকভাবে সাপোর্ট করতেছে, আমার চাচু চোখের ডাক্তার, উনি আমাকে ফুললি ভাবে যত খরচ আছে টাকা পয়সা দিয়ে সব মানে সলভ করতেছে, আমার ফুপি আমাকে মানে খুবই ভালোবাসে, তার ছেলের মতো আদর করে, যে কোনো প্রবলেমে তিনি অ্যাট লাস্ট আমার জন্য অনেক দৌড়ায়, মানে স্কুলের ফিজ দেওয়া বা কোন স্কুলে অ্যাডমিশন দেওয়া সবই আমার ফুপি করে। আমার একটা আন্টি আছে বাসায় ফুপি, কিন্তু আমি আন্টি ডাকি, উনি আমাকে খুবই আদর করে, উনার কোনো ছেলেমে নাই, উনি আমাকে তার ছেলের মতো আদর করে। আর ভাই বলে রাখা বলে আমার ফ্যামিলিতে ছিল আমি একাই একমাত্র ছেলে, এজন্য আমি মোটামুটি সবারই আদরে আছি। আবার ভাই আমার কিছু ইচ্ছাও আছে আমার জীবনে বড় হওয়ার, আমি এভাবে নিজের উপায়ে নিজে দাঁড়ানো শিখতেছি। আস্তে আস্তে আমি টুকটাক কাজ করি, যেমন বিভিন্ন পার্ট টাইম জবের দিকে অ্যাপ্লাই করতেছি, প্লাস আমি একটা টিউশনও খুঁজতেছি। কিন্তু ভাই আমার পাস্ট কোনোদিনই আমাকে ছাড়তেছে না। যেমন আমার বোনটাকে সেদিন আমি এক নম্বরে তার বাবার সাথে দেখছিলাম, মানে নিউ বাবার সাথে আর কি। আমি দেখার পর আমার বোনের দিকে দৌড়ে যাই, আমার বোনটা আমাকে দেখে ফার্স্ট হয়তো আমার ভালোবাসাটা ওর কাছে আইসে পড়ছে, কিন্তু পরে হয়তো মনে পড়ছে মার কিছু বলা কথা, সে আমাকে একটা ধাক্কা দিয়ে আমাকে সরাই দিয়েছে। সে লোকটা আবার বলছে যাই তুই কে, মানে আমাকে চিনে তাও সবার সামনে একটা অচেনা সাথে যাই তুই কে। আবার ওই এক নম্বরে আমার অনেক ভাই ব্রাদার আছে যারা আমাকে চিনে, ওরা আমাকে বলতেছে কি সে ভাইয়া আপনি আমার বোনটাকে ধরতে দেন না কেন, এইসব বলাতে মানে লোক যখন জড়ো হয়ে গেছে আমার বোনটাকে নিয়ে চলে গেছে। কিন্তু ভাই মানে বোনটা আমার দিকে ফিরে তাকাইছেও, আমি যে মানে ওই তাকানোটা আমি এখনো ভাই বলতে পারি না, মানে বলতে পারেন বোনটা আমাকে আমার জন্য কাঁদতে চায় কিন্তু কাঁদতে পারে না, এরকম একটা অবস্থা। পরে বাসায় সবাই বললো যে সান্ত্বনা দিল যে থাক তুই তোর বোনের পিছে দৌড়াইস না, তুই তোর পিছে তোর নিজেই থাক। এরপর আমি এভাবে চলতে থাকি আবার অনেকদিন। তখন আমি ক্লাস সেভেনে পড়ি, আমার আব্বু আবার বললো যে তুই এখানে আর একা থাকবি না, তুই একটা কাজ কর আমার সাথে আমাদের ফ্যামিলিতে চল, আমি আমার ওয়াইফকে যেমনি হোক ম্যানেজ করাবো। আমি আবার গেলাম ওই ফ্যামিলিতে, কিন্তু ভাই মানে আমার পরে উনি আমাকে এতটাই টর্চার করা শুরু করলো আস্তে আস্তে বলার বাইরে, মানে আমাকে মানে মনে হয় যে একটা কাজের ছেলের মতো এরকম ভাবে রাখছে, বলে যে তুই তোর এই বোনটাকে ধরে রাখ, এই বোনটার সাথে থাক, তুই এই বাসার কাজগুলো কর।
ওকে জয়, অনেক ধন্যবাদ, ভবিষ্যতের জন্য শুভকামনা থাকবে। জয়ের গল্পটা আসলে এখানে শেষ হচ্ছে, কিন্তু হ্যালো ইট 920 শেষ হচ্ছে না। হ্যালো ইট 920 চলবে রাত একটা অবধি, একটু পরেই আরেকজন বন্ধু আমাদের সঙ্গে যোগ দেবে, কে সে জানার জন্য অপেক্ষায় থাকুন মাত্র চার মিনিট। চার মিনিট পর আমি আর জি কেপ্রিয়া আবারও ফিরছি। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। Close up presents Hello 8920, Close up, the closer the better. চার মিনিট পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং একটু আগেই জয়ের জীবনের গল্প আমরা শুনলাম, খুব ছোট্ট করে হলেও অনেক বড় একটা জীবনের গল্প। এই পর্যায়ে আমার সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, তার সঙ্গে আমরা পরিচিত হব। হ্যাঁ, আপনার সঙ্গে একটু পরিচিত হই, আপনার নাম?
আমার পুরো নাম নাদিয়া ইসলাম লিসা।
নাদিয়া ইসলাম লিসা, বয়স কত নাদিয়া?
21 বছর।
21 বছর জগৎ, কোথায় আছেন এখন? ঢাকাতে?
ঢাকা ক্যান্টনমেন্টে।
ঢাকা ক্যান্টনমেন্ট। আর জন্মজেলা?
জন্মজেলা জেলা ময়মনসিংহ থানা গৌরীপুর।
ময়মনসিংহের গৌরীপুরে মূলত আপনার জন্ম এবং আজকে
ঢাকায়?
জন্ম ঢাকাতেই, মানে আপনি?
আমার দেশ হলো ময়মনসিংহ,
পিতৃভিটা বা যাই বলি না কেন দেশের বাড়ি যেটা বলি। এবং আপনি আজকে এসছেন, আজকে লাখ লাখ মানুষের সামনে আপনার জীবনের গল্প তুলে ধরবার জন্য। ওর জীবনের গল্পটা অদ্ভুত রকম ভাবে ইন্টারেস্টিং গল্প, শুরু করি। নাদিয়া কোথা থেকে শুরু করবেন, একেবারে ছোটবেলা থেকে?
জি, ছোটবেলা থেকে। আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মু বুদাসী ছিল, তখন ছোট ছিলাম, তখন যখন ঢাকা আসে প্রথম আমার আব্বুর মামি হয়, সে তো আমার সম্পর্কে দাদি হয়, সে একজন বাসায় কাজ করে, সে তার আর্মি ছিল। আমার আব্বু আম্মু আমাকে নিয়ে আসে ছোটবেলায় ঢাকা, মানে অনেক কষ্ট করে ই করে, আম্মু কাজ করে, আব্বু রিক্সা চালায়, কখনো মাছ বিক্রি করে।
আপনি কি প্রথম সন্তান পরিবারের?
জি, দুই ভাই দুই বোন আমরা।
মানে আপনি সবার বড়?
জি।
ওকে।
মানে একজন পরিচিত লোক তাকে বলে একটু থাকার জন্য, জায়গা দেওয়ার জন্য আমরা নিজেরাই ঘর উঠে নিই। ওখানে তিনটা বিল্ডিং ছিল ওই এলাকাতে, আর সব ছিল আমাদের মতোই আর কি বাসা। তো তখন ওদের ছেলে মেয়েদের সাথে আমরা খেলতাম, মানে মানে যাদের মা বাবা ওরা আসতো, আসা বলতো পড়তে বসবো না, হাত মুখ দিয়ে পড়তে বসো, লিখতে বসো, সবাই সবার গার্জিয়ান সন্তানদেরকে ডাক দিয়ে নিয়ে যেত। কিন্তু আমাদের মতন যারা ছিল তাদের মতন কেউ আসতো না বলার জন্য। রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, কোনো খোঁজ নাই, খবর নাই, তখন আমার খুব খারাপ লাগে। আমার ওদের বাবা মা ওদেরকে নিয়ে যায় হাত মুখ দিয়ে পড়তে বসার জন্য, আমাকে কেন বলে না আমার বাবা মা?
এটা ফিল হতো আপনার?
হ্যাঁ, এটা ফিল হতো। তারপর আমি আম্মুকে একদিন প্রশ্ন করি, আম্মু তুমি তো আমার কখনো বলো নাই যে পড়তে বসো, হাত মুখ দিয়ে এত এতক্ষণ খেলা লাগবে না। পরে বলে তোর বাপের টাকা আছে? আমার মায়ের উত্তর দেয় যে তোর পড়াশোনা করো, ই করো।
ওকে।
আর ক্যান্টনমেন্ট একটা স্কুলের নাম জানতাম, আজিজ মাসা একাডেমি, বুকের সাহারা খাতুনের একটা স্কুল। তখন আমি জানতাম যে ওই স্কুলেই মানে সবাই পড়ে, একটাই স্কুল। তখন আমার মাকে বলতাম আমাকে আজিজ মাসা একাডেমিতে ভর্তি করে দেবো, আমি সবার বাবা মা নিয়ে আছে, তোমরা তো আমার কখনো ভর্তি করো না, পড়াও না, এগুলো বলতাম। তারপরে আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো, আমার আব্বা বলতো আচ্ছা ঠিক আছে আমি দেখবো না কথা বলে, আমার মেয়ে পড়তে চাই দি। তারপরে ওই বাসার লোকজন শুনতো আর কি, যে বাসায় আমার মায়ের কাজ করতো, তারপর বলছে ওকে মাদ্রাসায় আমরা দেখে কম পয়সায় ফ্রিটি করাই দেবো না একজনকে। আমার ছোট ভাই ছিল, সমবয়সী ছিলাম তো, তাই একসাথে ভর্তি করাই দেয়। তখন আমার 6 বছর বয়স 2003 সালে। তারপরে যখন পড়াশোনা করি, কিন্তু গার্জিয়ানে দেখবে ডায়েরিতে কি পড়া দিছে, ওটা দেখে যে পড়াবে সেরকম আমার ফ্যামিলি থেকে কেউ বুঝতো না। তারপর যখন আমি ক্লাসে দিতাম টিচারদের মায়ের খেতাম, তারপর আর কি বলতো পড়ে আসতে পারো না, অনেক স্টুডেন্ট ছিল ওরাও বলতো যে পড়ে আসতে পারো না, না পড়ে আসো খালি পরে স্কুলে আসো যাও, এগুলো আর কি অনেক কিছু বলতো। তারপর আমার খুব খারাপ লাগতাম যে আমি কি পড়বো, আমি জানতাম যে স্কুলে যা পড়ে তাই, অনেক সকালে যাই যাতে ওদের কাছ থেকে যেন পড়াটা একটু বুঝে নেই। তারপর ওদেরকে আমি বলি যে কি পড়বো, তোমরা আজকে কি পড়ে আসছো আমাকে একটু বলবো, আমি এটাও শিখবো এখন। ওরাও ছোট ছিল, আমিও ছোট ছিলাম, ওরা বিরক্ত হয়ে যেত যে বাসা থেকে পড়ে আসতে পারো না, বাসা থেকে তোমার মা বাবা পড়াইতে পারে না, ডায়েরি দেখে পড়ে আসতে পারো না। তো ডায়েরিতে কি লেখে সেটাই আমি বুঝতাম না, এর কাছে জিগায় তার কাছে জিগায়, তারপর এরকম করতে করতে তারপরে এক পর্যায়ে আর কি পড়াটা মানে একটু মানে কোন রকম আগে, কখনো থেকে রেজাল্ট খারাপ হয়, তারপর আবার অনে রাখে, আবার ওই বছর থাকি, আবার কষ্ট করে উঠি যাতে ফেল না করি। আর যে মাদ্রাসা প্রথম টিচার মানে অনেক মার দূর করতো, ওই মায়ের খেয়ে মনে হতো যে পড়াশোনা করবো না, আমি কিভাবে পড়বো। তারপরে আমি মায়ের উপর রাগ হয়ে বলতাম পড়াইতে পারো না, সবাই সবার বাবা মাকে পড়ায়,
আপনি পড়া পারছেন না বলে গায়ে হাত তুলতো, তাই তো?
জি।
ওকে।
আমার মা যে পারে না তা আমাকে কিভাবে পড়াবে সেটা আমি বুঝতাম না। তারপর আমাদের ওখানে একজন সরকারি কর্মকর্তা ছিল, আর্মি চাকরি করতো, তারা আবার গরু পালত, তাদের বাসায় আমি কাজ করে দেবো, তারা আমাকে শুধু পড়াবে, কোনো বেতন দিবে না, আমার ভাইকেও পড়াবে, আমার ভাই আর কি মানুষের বাসায় গরু দুধ দিবে আর কি। তারপর আমি এটার জন্য আমি এর বাসায় সব কাজ করছি, এমন কোন কাজ নেই,
শুধু একটু পড়াশোনা শেখার জন্য। তখন কোন ক্লাসে পড়েন?
তখন আমি ক্লাস 2 তে উঠছি।
ওই সময়টাতে মানুষ ওই বাসায় কাজ করতেন যাতে একটু পড়া শিখিয়ে দেয়।
জি।
ওকে।
তারপরে থেকে জাস্ট বাংলা বইটা শুধু ধরায় দিত, বলতো এটা পড়ো এটা পড়ো, তো কখনো বলতো না যে এটা কি সরণ, সরা থেকে তো শিখবো, মানে অন্ধ মানুষের মতন আর কি পড়ছি, পড়ায় মানে বসে দিয়ে তাদের তারা মতন চলে যেত রুমে, আবার রাত্রে সন্ধ্যার দিকে পড়তে যেতাম, তো আবার রাত্রে কাজ করে আবার চলে আসতাম। তারপর আমার আম্মু আরেকটা ভাষায় কাজ করতো ক্যান্টনমেন্টে ওখানে, তারপর ওই ভাষায় আবার যাইতাম সিলেট নিয়ে আর চক নিয়ে, তখন বলতো মামা আমাকে একটু পড়া শিখাবেন, তারপর উনি আবার একটু ভালো করে আমাকে বুঝিয়ে দিছে এটা সর এটা সরা এভাবে শিখাইছে, সিলেটের মধ্যে লিখে দেখায় দেখে বুঝাইছে। তো আমি চার বসে কাজ করছি পড়া শিখে দেওয়ার জন্য, সে শুধু আমাকে বসায় দিছে ওইভাবে আমার দুই ভাই বোনদেরকে। তারপর আমি তো কাজ করি, সবই কাজ করি, আমার ভাইও দুধ দেয় দুই বেলা, তারপর আবার নৌকা দিয়ে যাতায়াত করা হতো ক্যান্টনমেন্টের ভিতরে, এখন বড় রাস্তা হয়েছে ঠিক।
ওকে।
তা আমার ভাই তো গরুর আবার দোয়া পরিষ্কারও করতো ভালো করে পড়ার জন্য, কারোর সাথে খেলতেও ভালো লাগে না, আমি সবসময় পিছিয়ে বেঞ্চে চুপচাপ বসে থাকতাম, বসে শুধু বোর্ডে নজর দিতাম। আর তারপরে যখন আমি একটু পড়া শিখে গেছি, ডায়েরিটা কিভাবে বের করে পড়তে হয় আবার সিলেবাসটা কিভাবে বের করে পড়তে হয়, তখন আমি নিজের জীবনে একটা রুটিন করে নিছি যে আমি সকালে বুড়ে আমি অনেক আজানের সময় উঠতাম, উঠে নামাজ পড়তাম, নামাজ পড়ে যতটুকু পারি আমি পড়ি আর কি। একটা বাসায় কাজে যেতাম সকালে, সে সব কাজ করে তো 200 টাকা দিত, এটা 2007 সালে।
তো আপনি যখন প্রথম থেকে বুঝতে পারছিলেন লেখাপড়া শেখাচ্ছিল না, তো কাজ ছেড়ে দিলেন না কেন?
এটা হলো আরেক ভাষায় আর কি,
ওই প্রথম ভাষার পর আরেক ভাষায় ভাষাটা চেঞ্জ করে ফেলেছেন, এটা অন্য ভাষায় গিয়েছেন?
ওটা চেঞ্জ করি না, ওটা আমি ছোটভাবে করতাম, মানে রাত্রে থাকতাম না স্কুলে, যেতাম বাবা মার কাছে।
কিন্তু যেখানে আপনি কাজের জন্য গেলেন,
গিয়েছি ওখানে আপনার স্কুলে বেতন দিতে হবে, বই খাতা কিনতে হবে, আর একটা হলো মাদ্রাসায়, মাদ্রাসায় আমার পড়া মানে আরবিতে রচনা লিখতে হয়, আরবিতে কবিতা লিখতে হয়, এগুলো তো আমার আলাদা আলাদা টিচার লাগবে এক একটা সাবজেক্ট,
এই জন্য আপনার ওই পয়সাটা দিয়ে আপনি যদি পড়তে পারেন।
জি। তারপরে আমি পড়তে পারতাম না, তারপরে আমি বলতাম বউকে বলতাম বা আমাকে একটা স্কুলে ভর্তি করে দেওয়ার চেষ্টা করলাম, মাদ্রাসা আমি লোড নিতে পারতেছি না। তারপর আমি একটা প্রাইভেট স্কুলে ভর্তি হয়েছি, এটা হলো খানপল্লী পাবলিক স্কুল, এটা তারপর ওই স্কুলে আর কি বলে নেই যে আমি সকালে আসব ক্লাস করব, টিফিন ফ্রুট আমি চলে যাব, আমি আর কাজ করে আমার আবার বেতন দিতে হবে, তো প্রাইভেট স্কুলের সুযোগটা দিছে বিদায় আমি আর কি পড়তে পারছি বাকিটুকু। তারপরে আর কাজের জন্য যাতে টাকা পাই ওই টাকাটা দিয়ে যেন খাতা কলম বই কিনতে পারি, স্কুলে বেতন দিতে পারি। তখন স্কুলে বেতন ছিল 500 টাকা, ওটাই তো আরো বাসে কাজ করতে হবে। ওখানে 200 টাকা দিত, আর একটা বাসে কাজ করতাম সেখানেও 200 টাকা দিত, এলো 400 টাকা। তারপর আবার আব্বুর কাছ থেকে কিছু নিতাম, আবার যে এখানে প্রাইভেট পড়তাম সেখানে তো কাজ করি প্রাইভেট পাওয়া যায় না, কিন্তু সেভাবে পড়াচ্ছে না, সেটা আমি তখন বুঝতে পারি নাই। আমি ভাবতাম যে তারা যেভাবে পড়বে সেভাবে আমার শিখতে হবে। তারপর আরেকটা বাসে কাজ করি সেখানে 300 টাকা, আর এই 200, 200, 400, 700 টাকা পাইতাম। অনেক স্যার ম্যাডামরা বলে যে ওর টিফিনে সবসময় চলে যায়, কিন্তু সবাই তো জানে না, আমি তো হেড ম্যাডামের সাথে কথা বলেই নিছি। অনেক মানুষের পরিচয় হয়, তারপর ওদের কাছ থেকে আমি পড়া জানার জন্য যাইতাম, কেউ দিত কেউ দিত না। 2010 সালে কি 2011 সাল থেকে আমি পড়াটা পুরোপুরি ধরে ফেলছি কিভাবে পড়তে হয়, তখন জাস্ট বুঝাই দিলে আমি পারবো। 2010-এর শেষে দ্বিতীয় আমাদের বাসে ফোন ছিল, আমার আব্বু ফোন কিনে ওটা দিয়ে আর কি আমি চালাই। আমি মাদ্রাসা একদিন নিয়ে যাই সাইলেন্ট করে ফোনটা, তারপর আমার একটা ফ্রেন্ড ওর নাম শ্রাবন্তী আমার সাথে পড়ত, তারপর ও আর কি আমাকে মোবাইলটা আর কি আমার কাছ থেকে আর কি চাইছিল আর কি কারোর সাথে কথা বলবে। তারপর ফোন দিছে রিসিভ করে নাই, তারপর আমি বাসে চলে আসছি, তারপরে আমাকে ফোন দিছে আর কি কথন পরে বুঝতে পারি না। তারপর আমি বললাম যে হ্যালো আপনি কে, আমি নাহিদ বলছি, আপনি ফোন দিছেন, আপনি কে? তারপর বললাম আমি তো ফোন দিই নাই, আমার হয়তো আমার বান্ধবী ফোন দিছে, ওর নাম শ্রাবন্তী। আচ্ছা ঠিক আছে আমি শ্রাবন্তীর কাছে যাই, তারপর আমি আপনাকে ফোনে কথা বলে দেব। এ বলে আমি রাইখা দিই, তারপর আমি শ্রাবন্তীকে বলি, তারপর শ্রাবন্তী আবার ফোন দেওয়ার চেষ্টা করে, ফোন দেয় আবার রিসিভ করে না, তারপর আবার ওই ছেলেটা আবার আমাকে ফোন দেয়। পরে আমি বললাম আচ্ছা শ্রাবন্তী ফোন দিয়েছিল আমার ফোন থেকে, আপনি তখন রিসিভ করেন নাই, এই কথা বলে আমি কেটে দিই। আমি আর কোনো কথা হয় না। তারপর কুরবানি ঈদে আমাকে আর কি একটা মেসেজ করে মানে ঈদ মোবারক জানায়, তখন আমি ওই মেসেজটা কি আমি পড়তে পারতেছি না।
এই মেসেজটা কে পাঠিয়েছে?
এই মেসেজটা শ্রাবন্তীর ফ্রেন্ড যে আমার ফোন থেকে ফোন দিয়েছিল, তার নাম নাহিদ।
ও মানে শ্রাবন্তী আপনার ফোন থেকে নাহিদকে ফোন দিয়েছিল, সেই একটা টেক্সট পাঠিয়েছে
আমার ফোনে।
তখন আপনি জানতেন না যে নাহিদ আপনাকে, নাহিদ বা কে কোন ছেলে পড়ছে?
না এটা আমি জানতাম না।
আচ্ছা তারপর কি হলো?
তখন আমি ওই মেসেজটা তাকে ফিডব্যাক দিই, ফোন দিয়ে বলে কে আপনি, আপনি আমাকে মেসেজ জানালেন। আমি বললাম আচ্ছা তো আপনি তো আমাকে রাত্রে মেসেজ করলেন, সেই মেসেজটাই তো আমি আপনাকে ফিডব্যাক দিছি। তারপরে এই কথা বলে আমি রেখে দেই, তারপরে এই নাম্বার থেকে ওর একটা কাজিন, ওর নাম সবুজ,
নাহিদের কাজিন,
কাজিন ওর সবুজ নাম, পরবর্তীতে জানতে পারছে। ফোন দিয়ে বলে আর কি যেমন আছো জান এটা সেটা। আমি বললাম কে আপনি, আপনি জান বলতে?
কত বছর বয়স তখন আপনার?
ক্লাস 6 এ, 11 সালে,
10-11 বছর বয়স। হ্যাঁ বলেন।
আপনাকে তো আমি চিনা, তোমার সাথে কত ঘুরছি কত মজা করছেন, তুমি আমার ভুলে গেছো, আমি কাজ হতো, এগুলো কথা শুনলে তো আমার পাশে সমস্যা হবে, আপনি ফোন রাখেন। এই কথা করার পরে তারপর কিছুক্ষণ পর নাহিদ আমাকে ফোন দেয়, তারপর বললো যে এটা আমার কাজী। আমি বললাম এই নাম্বার থেকে এরকম এরকম কথা বলছে, বলে ও আমার কাজিন, ওর সবুজ ওর নাম, আমার ছোট ভাই, ও উনি আমার সাথে কথা বলে কি ফ্রেন্ডশিপ করতে চায়, এরকম দেখা করতে চায়, উনি দেশে ছিল শরীয়তপুর। তারপরে আমি বললাম ঠিক আছে আপনি আসেন দেখা হবে। তারপরে সিগন্যাল মার্ট আর কি আমাদের ক্যান্টনমেন্টে ওখানে আর কি দেখা হয়। ও দেখছে ও আমার সাথে আর কথা বলে না, শ্রাবন্তীর বিষয়ে যদি কোনো কথা থাকে তাহলে আমাকে ফোন দেয়। আর তো ওর যে কাজিন সবুজ নাম, ও আমাকে আবার ফোন দিত, ফ্রেন্ডশিপ করতে চায়, কথা বলতে চায়, মেসেজ করতো। এই মেসেজগুলো আমি পড়তে পারতাম না, আমি কারোর কাছে যাইতাম, দেখো তো এটা কি লেখা পাঠাইছে, অনেকে হাসাহাসি করতো, আমি বুঝতাম না।
আপনি বুঝতেন না, অন্যজনকে দিলে হাসাহাসি করতো?
হ্যাঁ পড়তে হাসাহাসি করতো। তারপরে এই মেসেজগুলো আমি পড়ার খুব চেষ্টা করতাম, মানে পড়তে পড়তে দেখি কি এই মেসেজ থেকে আমি ইংলিশটা শিখে যায়, ইংলিশটা কিভাবে কিভাবে ওয়ার্ড গুলো ভেঙে ভেঙে পড়তে হবে। একমাত্র ওই মেসেজ পড়াতেই আমি একটু চালু হয়েছি, ইংলিশটা একটু বুঝি। তারপর আমি মনে মনে বলি যে এদের সাথে ফ্রেন্ডশিপ করবো, কথা বলবো, আর আমার অনেক মেসেজ পাঠাবে, আমি আরো কিছু শিখতে পারবো, 7 উঠবো। তখন আমি রুটিন তৈরি করি যে আমি অনেক ভালো করে পড়বো, টিচার নিবো পড়ার জন্য। আমি এখন আরো কাজও নিছি।
মানে এটা করতেন কি মানুষের বাসায় কাজ করতেন, প্লাস যে পয়সাটা পেতেন ওটা দিয়ে আপনি নিজে নিজে পড়াশোনা করতেন?
নিজে খরচ করতাম টুকিটাকি জ্বালাত। তারপর যে দেখা গেছে ওর কাছ থেকে অনেক ছেলে নাম্বারটা নিয়ে নিছে, আমার ফোন নাম্বার, অনেক ছেলের আর কি মানে কথা বলতো, মেসেজ করতাম, বলতাম আপনি মেসেজ পাঠেন, জাস্ট পড়তাম যাতে আমি পড়ে যেন শিখতে পারি ইংলিশটা।
ওকে।
তারপরে ওরা অনেক মেসেজ পাঠাইতো, তারপরে আমি এবার যে ইংলিশে পাঠাইতো সেগুলো একটু একটু বুঝতাম, আর একটু যেটা না বুঝতাম কারো কাছ থেকে জিজ্ঞেস করতাম।
ওকে।
তারপর আমি ওই সকালে ভোরে নামাজ পড়তাম, নামাজ পড়ে ওর বাসায় কাজে যেতাম, পাশাপাশি ছিল বাসাটা, পাশে আসতাম, এসে রেডি হয়ে স্কুলে চলে যেতাম, কোনো সময় খাওয়ার সময় পেলে খাওয়া যেতাম, আর কোনো সময় না খাওয়ার সময় পেলে চলে যেতাম। তারপর যেদিন না খাওয়া যায় সেদিন আব্বা জানে যে আমার মেয়ে হয়তো কিছু খায় নাই, খাবার নিয়ে যেত স্কুলে, নিয়ে বসে খাওয়াইতো
আমার বাবা।
জি
বাহ।
আর আবার টিচাররা ঢুকতে দিত না যে ক্লাস শুরু হয়ে গেছে বলে।
ওই সময় মানুষের বাসায় কি কাজ করতেন আপনি? কয়টা বাসায় কাজ করতেন?
তিনটা বাসা, পড়ার জন্য একটা, চারটা বাসা।
টোটাল চারটা বাসায় কাজ করতেন? কি কি কাজ থাকতো? থালা বাসন ধোয়া,
থালা বাটি ধোয়া, ফার্নিচার মোছা, বিছানা টিছানা ঝাড়া দিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছা, কাপড় কাচা, রুটি বেলতে হতো। আবার স্কুলতে এসে আমরা রাত্রে বেলা সবজি কেটে রাখতাম, আর দিনের বেলা রান্না করতো, এগুলো কাজই করতাম।
Nothing is impossible in life. একটা ছোট্ট বাচ্চা স্বপ্ন হচ্ছে শুধু লেখাপড়া শিখবে, বাবা দিতে পারবে না টাকা, এই জন্য মানুষের বাসায় কাজ করে সে লেখাপড়া করছে। তারপর?
তারপরে আমি এভাবে আর কি সকালে উঠে নামাজ পড়ি। যখন আব্বু বলতো যে তুমি সবার জন্য দোয়া করবা, আর আল্লাহর কাছে বলবা যে আল্লাহ যেন তোমার ভালো কাজ করে যেন যাইতে পারি, সৎ ভাবে যেন চলতে পারি। আটটার একটু আগে আমার প্রেজেন্ট করতো, আমি পিটি করতে পারি না, পিটির জন্য প্রচুর মার খাইতাম।
পিটি ধরতে পারতেন না কেন? টাইম মিলাতে পারতেন?
টাইম মিলাইতে পারতাম না। পিটি শেষ হয়ে গেছে দেখতে সব মুহূর্তে গেছি, তখন রোদের মধ্যে মানে দাঁড়া করায় রাখতো, তখন খুব খারাপ লাগতো যে পুরো ক্লাসটা পুরো রোদের মধ্যে কান ধরে, খুব খারাপ লাগে।
ফেসবুকে অনেকদিন আগে এরকম একটা ভিডিও দেখেছিলাম, তখন মনে হতো মানুষের ইমোশন গুলো নিয়ে খেলা করার জন্য এই ধরনের ভিডিও গুলো, কিন্তু দেখুন বাস্তবটা আসলে কতটা নির্মম। যে ভিডিওটা এরকম ছিল, ছেলেটা সারাদিন কাজ করে, কাজ করে তাকে বিভিন্ন জায়গায় গিয়ে স্কুলে যেতে হয়, এবং স্কুলে যাওয়ার সময়টা লেট হয়ে যায় বলে টিচার প্রতিদিন ক্লাসে ঢোকার সময় তাকে বকা দেয়, অনেকেই দেখেছেন আমি নিশ্চিত। হঠাৎ করে একদিন টিচার কিউরিয়াসিটি হলো যে প্রতিদিন ওই রকম বকা খায়, কি কারণে ওরকম বকা খায়। টিচার ওর পিছিয়ে পিছিয়ে গেল, ওকে ফলো করলো এবং দেখলো যে অনেক জায়গায় ও কাজ করে, বাসার কাজ করে, বাসায় যায়, বাসায় গিয়ে সবার কাজ করে তারপরে ও স্কুলে ঢোকে, এবং যে কারণে ওর ক্লাসে দেরি হয়ে যায়। এবং আজকে যে গল্পটা শুনলাম সেটার সাথে এত বেশি মিল, এত বেশি মিল, 21 বছর মাত্র বয়স, এই 21 বছরের জীবনের যে গল্পটা সেটা আজকে অনেককেই নাড়া দিবে। অনেক ছেলে মেয়ে আছো এখানে যারা যারা লেখাপড়া করতে চাও না, বাবা মা অনেক আদর যত্ন করে সবকিছু মুখে তুলে দেয়, তারপরও খেতে চাও না, যা চাও মুখ থেকে বলার আগেই তোমাদের হাতের কাছে পৌঁছে যায়, তারা আজকে এই মেয়েটির জীবনের গল্প শুনো। তিন চারটা বাসায় কাজ করে দুটো পয়সা রোজগার করত শুধুমাত্র লেখাপড়াটা ঠিকমতো করার জন্য, এবং তারপরও প্রতিদিন পিটিতে দেরি হতো বলে তাকে ক্লাসের বাইরে দাঁড় করে রাখা হতো, এবং সেটা সে মুখ বন্ধ করে সহ্য করত। শুনি, তারপর
কান ধরে পুরো ক্লাস তো ঘুরতে হতো।
কান ধরে?
জি।
তো তুমি বলতে না টিচারদেরকে যে আমার এই
কারণে? স্যার আমি বাসায় কাজ করছি তো জন্য দেরি হয়েছে, তুমি জানো না এরকম সকালে উঠতে পারো না, পরে প্রচন্ড রোদ, রোদে এত খারাপ লাগতেছে কাজ করছি। পরে ঢুকি তো একটা হুজুর ছিল আমাদের, ইসলামিক বই পড়াইতো, তো উনি আমাকে অনেক ই করে ইঙ্গিত দিয়ে বিভিন্ন কথা বলতো যে তুই পরীক্ষা লাড্ডু পাবি লাড্ডু। তারপর আমি মনে মনে আমি জেদ করি, আমি পরীক্ষার পড়া পড়ি, আমি ক্লাসে পড়া ওগুলো আমি পড়ি না, আমি সিলেবাস দেখে দেখে পরীক্ষার পড়া আগাই, আমি লেখা দেই, আমার রুটিন গুলো করে আমি সকালে উঠে নামাজ পড়বো, নামাজ পড়ে কাজে যাবো, কাজে থেকে স্কুলে যাবো, স্কুলতে আসে আবার কাজে যাই বাসায় দশটা দিকে আসে, আবার টিফিন পিরিয়ডে দাঁড়িয়ে কাছে ছিল তো, তারপর কাজ করার পরে আপনার তিনটা বাজে যেতেছে, গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমাই, ঘুমে থেকে উঠা একটু ওই অবসর সময় মেসেজ গুলা পড়তাম, মেসেজ গুলা পড়া তারপর রুটিন অনুযায়ী পড়তাম। আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতাম, আমি 40 মিনিট পড়বো বাংলা বই, আর 40 মিনিট পড়বো ধর্ম বই, এরকম এরকম অ্যালার্ম দিয়ে রাখতাম। আবার আমার পর থেকে একটা শিখে আমার মনে থাকতো না, পড়াশোনা অনেক কষ্ট করে শিখতাম, একটা পড়া শিখতে গেলে অনেক সময় লাগতো, কোন সময় রাত দেড়টা দুইটা বাজে গেছে, তারপর আব্বা বলে মা তোমার আর পড়া লাগবে না তুমি ঘুমিয়ে পড়ো, 20 মার্কে আর কি ক্লাসে একটা পরীক্ষা হয়, দেখে ওই ওনার কাছে আমি কোনো পড়া পারি না, পড়া দিই না, কিন্তু পরীক্ষার রেজাল্ট দিয়ে আমার পরীক্ষা নৈবৃত্তি গুলো আমি খুব ভালো অ্যান্সার করি খুব। তারপর আবার ইসলাম বইগুলো আমার যে মনে থাকে না, তারপর আবার সৃজনশীল তো প্রশ্ন প্যারাটা, ওই প্যারাটা প্রথমে পড়ি আর প্রশ্নটা পড়ি বুঝা, তারপর ওইখান থেকে প্যারা থেকে আবার নিজে যদি পড়ছি কিছু মনে থাকে ওইভাবে আমি বানায় দিই সাজায় গুছে, তারা নাম্বার দিতে বাধ্য হয় যেহেতু হয় আর কি প্রশ্নের উত্তরটা। তারপর দেখে পরীক্ষা ভালো কিন্তু পড়া পারে না ক্লাসে, তো হুজুরটা বলতো তুই তো মাইনছেটা তারপরে অনেক ছাত্ররা আছে সারা কিছু কমপ্লেন করে, রানার ছাত ছিল সে আমাকে অনেক আদর করতো, কারণ আমি তার প্রত্যেকটা সাবজেক্ট আমি ভালো ভালোভাবে পড়ে দিতে পারি, লেখা দিতে পারি, তার কাছে কমপ্লেন যায় তারপর সে বিষয়টা দেখে, আমি কারোর সাথে কথা বলি না মিশি। একদিন আমাকে প্রশ্ন করে না দিয়া কারোর সাথে মিশো না কেন, এদের সাথে তুমি কথা বলো না কেন, সবসময় পিচের বেঞ্চে বসে আমাকে, আমি একা থাকতে পছন্দ করি স্যার, আমি একা ভালো লাগে, আমি একা পড়ি আর কি, কারো কাছে মিশি না, হয়তো ওরা অন্যভাবে কথা বলে, এই বলে যে আমার স্টাইল নাই, মডেল নাই, এটা সেটা। তবে আমি স্যাররা বলছি ওদের, ওরা তো আমাকে বুঝে না, আমি ওরা না বুঝলে আমি ওদের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছি না, আমি কিভাবে মিশবো। তারপরে উনি আবার গার্হস্থ একটা বই ছিল, উনি আবার ওইটার ক্লাস নিত, তারপরে ওখানে আবার যে আপনার ভেজিটেবল চপ বানাইতে বলছিল সবাইকে, মানে অনেক কিছু লেখা থাকে এগুলো কিনে বানাইতে হয়, তো আমি পারবো না বিদে, আমি দিতে পারি নাই। বলছে ওই সাবজেক্টে তুমি তো মার্ক পাবা না, নাম্বার পাবা না। তারপর আমি বলছি আমার আব্বার কাছে বলে দেখি, চেষ্টা করতে পারি না। আব্বা বলছে যে ঠিক আছে তুমি নাম তোমার আইনে দিব না। তারপর গাজর এগুলো অনেক কিছু লাগে, অল্প অল্প করে কিনছি। কেনার পর আমি নিজে বই পরে দেখে আমার আম্মুর একটু সাহায্য নিচ্ছি, যে আম্মুকে বলছি তুমি একটু বেজে দিবা। তারপর সকাল দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে। তারপর ওটা আমি পরিবেশন করছি, কিন্তু ওখানে আমি সবচেয়ে ভালো মার্ক পেয়েছি, যে আমারটা অনেক ভালো হয়েছে। স্যারে বলছে গার্হস্থ সাবজেক্ট আমি অনেক ভালো করতাম অন্য অন্য মেয়েদের কাছে, তো আমার পুরোটা ছিল বানানো। স্যারে
বলছে আপনি এত কাজ করতেন, আপনি পড়তেন কখন?
পড়তাম যে রাত্রে সন্ধ্যার দিক দিয়ে পড়তো
না, মানে সারাদিন কাজ করার পরে
লাগতো। তারপর অনেক কষ্ট হইতো, অনেক অনেক খারাপ লাগতো, অনেক কষ্ট হইতেছে। তারপর আমি পড়ছি লিখছি, ওই বাসায় পড়তে দেবো কি? আমার বাইরে এত কষ্ট করে গরু দুধ দেয়, সেভাবে পড়ায় না, আবার আমার বেতন দেয় না, তারপর আমার সেভাবে পড়ায় না। আমি বুঝে গেছি অলরেডি, মেসেজ করে আমি বুঝে গেছি ইংলিশটা কিভাবে পড়তে হয়। তারপর গাইড কিনে ওই গাইডের উচ্চারণ দেখে দেখে আমি ভেঙে ভেঙে পড়ি। তারপর ওই বাসাটা আমি ছেড়ে দিই, আমি বলি মা ওরা আমাকে শিখাইতে পারে নাই, কিন্তু আমাকে আমার যে শিক্ষার জন্য আমি গেছি ওই শিক্ষাটা তারা দিতে পারে নাই। তারা সারাক্ষণ একটা বাংলা বই দিয়ে বসায় রাখতো। মহিলা তো আবার পড়ে তো না, হাজবেন্ড মাঝে মধ্যে পড়ালেখা পড়াশোনা করাতে দিত, দেখতো কি মানে অনেক কিছু কাঁচা পড়াই নাই, সেও আমাকে বুঝে না। বেদম আমি দুই ভাই বোন রে কানের মধ্যে কোন ছেতে বাইরে ইচ্ছে মতো।
একুশ বছরের জীবন কিন্তু মনে হচ্ছে একুশ ঘন্টা আগে ঘটেছে। ও যেভাবে কাঁদছে বা মনে করছে সেখানে আসলে শৈশবের সুখস্থিতি নেই, কিন্তু কি চেষ্টা একটু লেখাপড়া করার জন্য, একটু জাস্ট পড়াশোনা করার জন্য। আমরা চার মিনিটের বিরতি নেব প্রিয় শ্রোতা, চার মিনিট পরে আমাদের এই নাদিয়ার জীবনের গল্পে আবারও ফিরব। ওকে দেখার জন্য আপনারা ফেসবুকে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি মাত্র চার মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
ABC Radio, Radio. 89.2 FM.
ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
Addicted to, boosted by, complete ad, only on ABC Radio 89.2 FM.
Stay tuned. Close Up presents Hello 8920, Close Up, the closer, the better.
চার মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে জীবনের গল্প বলার জন্য আছে এখানে নাদিয়া। আমরা নাদিয়ার কাছে আবারও ফিরছি। নাদিয়া, আমরা যেখানটায় ছিলাম তারপর কি হলো?
আমার ভাইকে আমাকে প্রচন্ড মারে, কানের মধ্যে চিকন একটা কোঁচে দিয়ে দুই কানের মধ্যে হাতের মধ্যে বেদম মায়ের, ওই আঙ্কেলটা খুবই কষ্ট হইতো। আমার ভাই ওই মায়ের মায়ের খাওয়ার পর ও পড়ালেখাই ছেড়ে দেয়, এভাবে না বুঝে না জেনে এভাবে মারাটা ঠিক হয় নাই। আমি তো শিখতে চাই, আমি তো চেষ্টা করছি, চেষ্টা করার পর যদি না পারি তাহলে আমাকে মারবে কেন? আমি আর কখনো কাউকে ফোন দিই না, যে আমার প্রয়োজন মেসেজ, ওরা যার প্রয়োজন সে আমাকে ফোন দেবে। তারপরে আমি বুঝতে পারছি যে আমার সাথে দেখা করলে কেউ কথা বলে না, না দেখে অনেক কথাই বলে। তারপর আমি ভাবি আর দেখাই করবো না। ও তারপর পিছনে একটা ঘটনা ফেলে রেখেছি মাদ্রাসে, কিন্তু আমি ফাইভে পরীক্ষা দিয়েছিলাম ওই ভাষা ছাড়ার পরে 2010 সালে পিএসসি পরীক্ষা, তখন মাদ্রাসায় শুরু হয়। তখন আমি অনেক কষ্ট করে আমি পরীক্ষাটা দিছি, আমি সি পেয়ে পাস করছি আর কি। পরে আর কি স্কুলে ভর্তি হয়েছি, ক্লাস সেভেনে পড়তেছিলাম। আব্বু যাও খুব অসুস্থ হসপিটালে, ম্যাডাম আমার ক্লাসে ম্যাডাম উনি আমাকে আর কি বললো যে তুমি টিফিনে কেন চলে যাও, সত্যি করে আমার বলো তো না। আমি বললাম ম্যাডাম এরকম এরকম বিষয়, বলছি কি আমার বাসায় কাজে যে খালাটা সে অসুস্থ, তুমি কি কয়েকদিন কাজ করে দিতে পারবা? আমি বললাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তারপর উনি আমাকে নেয় যে তুমি সকালে আমার বাসায় আসবা, এরকম এরকম করে কাজ করি। তারপর উনি হাজবেন্ড বলে দাও কে বাধা কাজে রাইখা দাও। ওনার বাসে থাকি, সারাদিন রাত্রে ঘুমাইতাম না আরকি। সকালে বুড়ে যাইতাম, যে কাজ টাজ করে দিয়ে আবার স্কুলে চলে আসতাম, আবার স্কুলে ক্লাস চারটা ক্লাস করে আবার চলে যাইতাম, যা সব কাজ করতাম, তারপর আবার সন্ধ্যার দিকে চলে আসতাম আমাদের বাসায়, তারপর এসে পড়তাম। এই একটা বাসাতেই কাজ করি, সে আমাকে 1700 টাকা বেতন দিত।
ওকে,
তারপর 1700 টাকা বেতন আমি প্রাইভেট নিই।
সব কাজ ছেড়ে দিলেন, শুধু একটা বাসাতেই কাজ করতেন? 1700 টাকা
আমার আব্বু হসপিটাল ছিল, 1700 টাকা, আর 200 টাকা আমি হাত খরচ করি, 1000 টাকা ওই স্যারকে দেয়, আর 500 টাকা স্কুলে দেয়, আর আব্বুর কাছ থেকে বাকিগুলো বই খাতা কলম কিনে নিয়ে নেয়। তারপর উনি আমার আর পড়াইতে চায় না, যে ও তো অনেক কাঁচা, ওকে তো অনেক সময় দিয়ে পড়াতে হয়, ও সেভাবে কাভার করতে পারে নাই, মানে এভাবে বলতো। একটা আলাদা টিচার নিতে গেলে দেখা যেতেছে 3500 টাকা 3000 টাকা চাচ্ছে, সেভাবে তো সম্ভব না। আমার আব্বু আবার 2014 সালে জানুয়ারি মাসের 12 তারিখে আমার আব্বু মারা যায়। হসপিটাল ছিল, ঢাকা মেডিকেল ছিল, আম্মু দৌড়াদৌড়ি করতো, আমার ছোট ভাই বোন ওরা বাসায় থাকতো, ওরা তো অনেক ছোট, ছোট বোনটা অনেক কষ্ট করছে, তারপর বাসায় আর কি দেখাশোনা করতো বোনটা। প্রতিদিন বিকালে তো চলে যায়, তখন দেখা যেত আমার আব্বু হসপিটাল থাকে, তো আমি আর বাসায় যাই না, থাকি না, ওই ম্যাডামের বাসায় থাকি, যে এটা তো বড় হয়ে গেছে একটা মেয়ে, খালি বাসায় কিভাবে থাকবে ওরকম একটা জায়গায়। তো ম্যাডামের কাছে রাত্রেই ঘুমাইতাম, ওখানে স্কুল করতাম, ওইভাবেই করতাম। পরে আমি ওই ম্যাডাম আমাকে একদিন বলছে, আজকে আমার মেহমান আসবে, তুমি কিন্তু আজকে তোমাদের বাসায় যেতে পারবে না। তারপর ওই দিন আমার এত খারাপ লাগতেছে, মানে আমার বাবাকে তো প্রচুর মনে করতেছে, প্রয়োজন হলে চাকরি ছেড়ে দেবো, আজকে আমি আমার বাসায় যাব। তারপর ম্যাডামে বললাম, ম্যাডাম আমি আজকে বাসায় যাব, আমি আপনার কথা রাখতে পারলাম না, আমি দরকার হলে আমি কাজ করবো না, আমার খারাপ লাগতেছে, আমার আব্বুর কথা অনেক মনে পড়তেছে। আব্বু যে মেডিকেল থেকে আসছে আমি শুনছি 2-3 দিন, আবার যে চলে গেছে সেটা জানি না। তারপর আমি গেলাম, যাওয়ার পরে আমার ছোট বোনকে দিয়ে কি ও রান্না করতেছে, ওর 7-8 বছর বয়স। তারপর ওদেরকে দেখাশোনা করার জন্য আমার ছোট বোন, কারণ আমি তো থাকি আরেক জায়গায়, সম্ভব না। তারপর আমি বলি, আব্বা কোথায়? তারপর বলে কি, ও বলে হাসপাতালে গেছে আম্মা নিয়ে। তারপর আমার এত কান্না আসছে, আব্বুর কথা শুনে হাসপাতালে গেছে, মানে ভীষণ খারাপ লাগতেছে বাবার কথা শুনে। তারপর আমি একটা ম্যাডাম, আমার স্কুলের ম্যাডাম, উনি লিজা ম্যাডাম, ওনার কাছে যাই, যেমন কষ্টের কথা বলি, আমার আব্বু এত বছর ধরে অসুস্থ, আল্লাহ কি আমার আব্বুরে কি ভালো করবে না। সন্ধ্যা দিকে ম্যাডাম বাসে ফিরলাম, তো ম্যাডাম আমাকে অনেক কথা শুনাইছে, যে গেছো একটা দিন না খেলে কি হইতো, এই করতো, আমার মেহমান আসছিল, আমি সব কাজ খুঁজে দিয়ে আসি, জানি মেহমান আসবে। তারপর সেই দিন নামাজ পড়ি, নামাজ টামাজ পড়া, মানে আব্বার জন্য দোয়া করলাম, যে আল্লাহ আমার আব্বা যদি কোনো পাপ করেছে তো মাফ করে দেয়। দুইটা বাজে ফোন দিয়ে বলেলো যে তোর বাপ মারা গেছে, আমার অনেক কান্না করে অনেক চিল্লাই। তারপর সবাই উঠে আসে, যে তোরা তো তোমার ফোন আসছে, তুমি কান্নাকাটি করতেছো কেন? পরে আমি বললাম আমার আব্বু মারা গেছে, অনেক কান্না করলাম। আব্বুর সাথে ওই ম্যাডামের বাসায় থাকতাম, আব্বুর সাথে বেশি দেখা হইতো না, 7 তারিখে দেখা হয়েছে জানুয়ারি মাসে। পরে একদিন আব্বু আমার মাথা হাত দিয়ে বলতেছে, মা মোড়া চমক আমার আর বাঁচো না। মানে আব্বু ওই যে ওইখানে আমার আব্বু যতটুকু আদর করছিল, ওই
জানুয়ারি মাসের 7 তারিখে বাবা মারা গেল,
12 তারিখে মারা গেছে, এটা 7 তারিখে আমার শেষ দেখা কথা। বাজার করে নিয়ে আসতাম, টাকা দিয়ে দিত, তখন আব্বা আমার ধরে অনেক কান্না করে, মানে অটোমেটিক চোখে পানি এসে পড়ে। আব্বা বললাম, বাসবো না, মরে দাম, তুমি তোমার আর বাসায় থাকা লাগবে না। আব্বু পছন্দ করতো না, আমি অনেক লুকায় লুকায় কাজ করছি বাসা বাড়ি। তারপর আব্বু আর কি বললো, তুমি আয়া পড়ো আমাদের এখানে।
ফোনেই আপনি বুঝতে পারেন যে বলে কেউ একজন যে বাবা মারা গেছে। তারপর গেলেন বাবাকে দেখার জন্য?
না, ওই ঢাকা মেডিকেল তখন হরতাল ছিল, তারপর ওখানে ঢাকা মেডিকেল অ্যাম্বুলেন্স দিয়ে পাঠাইছে। পরে ডাক্তাররা অনেক ডাক্তাররা হেল্প করছে আমার মাকে, আমার এতগুলো আত্মীয় স্বজন ঢাকা শহরে স্থানীয় আছে, ইসিবি চত্বরে, ওইখানে সবাই অনেক ভালো পজিশন আছে, কেউ কিন্তু আমার বাবারে দেখতে যায় নাই।
পরিবারের আয়ের মতো লোক বা সাপোর্ট দেওয়ার মতো লোক তো বাবাই ছিল। তখন আপনার বয়স কত?
14-15
বয়স। আপনি সবার বড়, আর বাকি ভাই বোনগুলোর বয়স কত কত ছিল? সবচেয়ে ছোটটার বয়স কত ছিল?
4 থেকে 4.5 বছর।
বলেন তারপর?
তারপরে যে মেসেজে ফোনের বিষয়ে মা একটু জানে, কথা বলি। তারপরে এটার জন্য আমার মা অনেক কড়া ভাবে শাসন করতো। পর আব্বু মারা গেল, আমার আম্মু অসুস্থ হয়ে পড়ছে, এবার যে মানসিক সমস্যা পাগল হয়ে গেছে আর কি। তারপর দেখতেছে আমার ভাই এক জায়গায় থাকে, ও ওই হেল্পারই করে, উনারা রাস্তায় থাকে, কখনো বাসায় আসে, ওর ঠিক নাই। পরে আমি আবার বাসায় কাজে চলে যাই। তারপর একদিন ম্যাডাম স্কুলে গেছে, ম্যাডাম আমি স্কুল ছাইড়াই দিছি, তখন আমার ম্যাডামের হাজবেন্ড বলছে কি, আমি বাজার লাগবে আর কি, আমি লিস্ট করে দিছি। তখন বলছে আমি বাজার করে নিয়ে আসি, তুমি থাকো, আর তুই তোমার মামারে নাস্তে দেবো, আমার ম্যাডামের ভাই। তো আমার ওনার দুই ছেলে অফিসে গেছে, চা দিতে গেছি, ওখানে আমার খারাপ ভাবে বাজে ভাবে আমার হাতটা টান দেয়, চানা জানো পর আমি হাতটা দূরে ধাক্কা দিই ওনার পা দুটো অ্যাক্সিডেন্ট হয়েছিল লাঠি দিয়ে আর কি হাত তো আপনি এমন করতেছেন কেন এগুলো কিন্তু ঠিক না মামা আমি তো আপনার বাইক নিয়ে মতন তবে সে অনেক ই করতেছে আমার সাথে পরে সে হাঁটতে পারে না বাইক গিয়ে সব পায়ের জন্য তো বাম বেঁচে গেছে ওই পা দিয়ে হেঁটে হেঁটে পাকের ঘরে গেছে পাকের ঘরে এমন ভাবে দাঁড়াইছে আমি পাকের ঘরে কাজ করতেছি আমার মাথার মতো প্রচন্ড রাগ উঠছে সেরকম কেমন বটি দিকে একটা দিব তারপরে ভাবলাম না থাক আবার অনেক সমস্যা হইতে পারে তো ওনাকে আমি সাইড দিছি এইভাবে ভিতরে ঢোকার জন্য আসার জন্য তারপর উনি যখন ভিতরের সাইড ঢুকছে ওনাকে আমি এমন জোরে ধাক্কা দিছি ওইখানে আর কি পড়ে গেছে অনেক জোরে আমি তাতে বের হয়ে আমি বাসার রুম থেকে বের হয়ে সরাসরি আমি স্কুলে চলে গেছি ম্যাডামের কাছে আমি অনেক কান্না করি ম্যাডাম আপনার সাথে আমার কথা আছে আমি বাসা থেকে তুমি এখন আসছো কেন কাজ আছে আমার বাইকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কয়েকটা ম্যাডামও ছিল তারপর আমি বললাম এই বিষয়টা তারপর উনি আর কোনো কথা বলে না চুপ করে হয়েছে পরে উনি বলছে তুমি বাসায় কাউকে বললো না তুমি ঠিক আছে আমি দেখবো এরপর থেকে তোমাকে আমি ম্যাডামরা বললাম আপনার বাসায় কাজ করলে আমি আঙ্কেল থাকবে ভাইয়া থাকবে আপু থাকবে আর আপনি থাকবেন বাইরের লোক যদি থাকে একা তাহলে আমি একা একটা রুমে থাকতে পারবো না উনি আমাকে কয়েকদিন গাইড দিয়ে রাখবে ওনার ভাই সবসময় আসে তারপরে আমি কই না বাসায় ছেড়ে দেবো ডিস্টার্ব করতো অনেক ভাবে বাজে বাজে ভাবে তারপর আমি বলতে পারতেছি না তো ওনার মেয়েটাকে আমি বললাম যেহেতু সমবয়সী ছিলাম উনি আমার একটু ছোট হবে এক বছরের উনি পড়া ওনাকে আমি একটু শেয়ার করলাম তারপর বলছে তুমি কিছু করতে পারলা না দিতে পারলা না ইচ্ছে মতন দিয়ে দিতা মানে ওনার আবার সৎ মা ছিল ওই মেয়ে ওনার মা মারা গেছিল ওটা আর কি তার সৎ মামা এটাই এটার জন্য আমি ওই বাসাটা ছেড়ে দিছি হয়তো বা আমার পড়াশোনা হইতো তারপরে আমি মায়ের কাছে থাকি মা আবার পাগল হয়ে যায় তারপর অনলাইনে একটা গ্রুপ আছে আর কি বিল্ডিং ওটায় ফ্ল্যাট ওটায় নাম করে অনলাইন
মানে কি করে
অ্যাপার্টমেন্ট একটা বাসা ওটাই নাম
কি মানে কাজের লোক দেয়
কাজের লোক দেয় না মানে ওর পরিচিত আর কি একজন কাজের লোক খুঁজতেছে লাগবে
অনলাইনে
মানে একটা আর কি দেয় আর কি কাকা দেয় কাকার স্বার্থে
যাই হোক কাকার স্বার্থে সে অনলাইন থেকে ম্যানেজ করে দেয় হোয়াট এভার ইট ইজ কাকা আপনাকে এক জায়গায় কাজের জায়গায় দিল আর কি
দিল তারপর
কাকা মানে কেমন কাকা
এটা হলো আমার আব্বার আপন মামাতো ভাই তারপর সে আর কি আমাকে দেয় দেওয়ার পর ওইখানে যায় উনি আবার অনেক ধরনের সন্দেহ করে মোবাইল নিয়ে ভাবে আমি কারোর সাথে কথা বা কি কি অনেকভাবে আর কি দেখে শুনে রাখে ওনার ছেলেটাও আবার অনেক ভালো ছিল একটাই ছেলে ছিল মানে ফ্রেন্ডের মতো মিশতো আমার খুব ভালো লাগতো যে কথা বলতো তারপরে আর কি সন্দেহ করতো ওনার বাবা মা বা তো মোবাইল চালায় এরকম একটা সেনামে আমার রাখা তো ঠিক না আমার বাসায় তারপর আমার কাকাকে আর কি বলে যে এরকম এরকম আমি তো রাখতে পারবো না ওনার আবার 1000 টাকা আমাকে দিত আর কি মাসে পরে আর কি ওই আমার আম্মু প্রথমবার পাগল হয়ে যায় ফোনটার উপর যায় ওই 1000 টাকা নিয়ে মানে ফল ফ্রুট কিনে দিয়ে যতটুকু পারি আর কি ওটা দিয়ে করি পরে আমি উত্তরাতে যাই তো উত্তরের মানুষ সবাই ভালো অনেক এদের খাওয়া দাওয়া কোনো কিছু কষ্ট নাই এদের বাসার মধ্যে মানে জামা কাপড় কোনো দিতে কষ্ট হইতো না এক মাস থাকি অনেক অসুস্থ হয়ে পড়ি যেটা জন্ডিস বলে এটা আর কি জন্মগত এটা আমার বাবা ছিল বিদায় আমাদের হয়েছে 4 ভাই বোনের অসুখটা ডাক্তার আর কি বলছে তারপর কমলিতলা হাসপাতালে ভর্তি হয় ডাক্তার দেখায় তারপরে বলে কি তুমি তো অসুস্থ অনেক তুমি তো কাজ করতে পারছো না তুমি বাসায় চলে যাও বাসায় মানে উত্তরায় যে এক মাস কাজ করা পড়ে বলছে যে তুমি বাসায় চলে যাও তুমি তো অনেক অসুস্থ সুস্থ হইলে আমরা আবার রাখবো তোমাকে ফেব্রুয়ারি মাসে 21 তারিখে আমার আব্বুর আর কি মৃত্যুবার্ষিকী হয় আর কি এরকম আর কি তারপর ওটার মধ্যে আমি যাই ওখানে এক লোকে আমাকে দেখে আমার নাম্বারটা কিভাবে কালেক্ট করে আমি জানি না আমার পরিচিত মাধ্যমে সে আবার অনেক বয়স হবে তার 2টা বাচ্চাও আছে একদম ফোন দেয় বলছে আমি আপনাকে এভাবে দেখছি আপনার আব্বুর মৃত্যুবার্ষিকী খাইতে গেছিলাম এসে আমি আপনার সাথে কথা বলতে চাই তারপর আমি বললাম আমি আপনার চিন না যাই না আমি আপনার সাথে কেন কথা বলবো এরকম আর কি কথা হয় তারপরে উনি আমার ফোন দেয় কথা বলে কোনো কথা বলে অনেক বয়স্ক লোক তারপর আমারও কেমন যেন ইচ্ছা করতেছে না তার সাথে কথা বলতে যে আমি এমন একটা মেয়ে ওনার সাথে কেন কথা বলবো তো উনি কেন কথা বলতো এবার তো কিছু বলতো না বলতো এমনি কথা বলে তারপরে আমি ভাবতাম নিশ্চয়ই ওনার মনে কোনো খারাপ মতলব আছে এজন্যই আমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে পরে এই জন্য আমি বেশি এড়ে চলতাম ওনাকে তারপর আবার যখন
আমি আরেকবার একটু জিজ্ঞেস করছি স্পেসিফিক করার জন্য কে ছিল এই লোকটা
ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু সে আমাকে মিথ্যা পরিচয় দেয় যে অন্য আরকে থাকে কিন্তু এয়ারপোর্টে চাকরি
মানে তার সঙ্গে দেখা হতো আপনি
হ্যাঁ উনি ক্যান্টনমেন্টের 2টা বাড়ি অনেক বড় লোক আমি ওনার নামটা আমি বলতে চাচ্ছি না আমি কথা বলে অফ করে দিছি এরকম বয়সে লোকের সাথে আমি কেন কথা বলবো তারপরে দেখলাম অনেক খারাপ লাগে বন্ধু নাই কারোর কাছে শেয়ার করতে পারি না ওনাকে বলতাম আমার ভালো লাগতেছে না আমার সাথে একটু কথা বলবেন সরাসরি কথা বলবো তারপর উনি আমাকে কখন উনি আবার ওনার সাথে আমি একাও ঘুরছি কিন্তু কোনোদিন আমাকে খারাপ ভাবে তখন আমি দিই নাই কিন্তু তার মতলব ছিল সে আমার নিজের ইচ্ছাই হবে তবে সে নিজেও সইরা গেছে ওরা আমাকে বললো যে তোমার দিয়ে কাজ হবে না আমি যেরকম চাইছি তুমি সেরকম ই করতেছো না আমাকে সবসময় এরা চলো তারপর আমি বললাম যে আপনি যে মতলব নিয়ে আমার কাছে কথা বলছেন, যোগাযোগ করছেন, আর ওটা কখনো সম্ভব না। এই জন্য ওনার সাথে আমি একদিন মানে ঘুরলাম, বলতে কি আমার ভালো লাগতেছে না, ওনার বাইক দিয়ে আর কি একটু ঘুরাইলো। তারপরে আমি চলে আসি, ওইভাবে আর কি ওনার সাথে আর যোগাযোগ করি না, কথা বলি না। তারপরে কমলিতলে আমি দুই মাসেরও বেশি আমি ভর্তি ছিলাম, ওখানে আমি অনেক ট্রিটমেন্ট করাইছে, অনেক টাকা গেছে। আবার আমি যে বাসে উত্তর রাতে কাজ করছি ওখান থেকে আবার কিছু টাকা দিয়ে আমাকে হেল্প করছে। আমার মায়ের টাকা ছিল, আমার ভাইয়ের টাকা ছিল, এগুলো দিয়ে আমার মাই করছে। তখন আমার মা একটু সুস্থ আর কি। তারপরে
সংসার চলতো কিভাবে ওই সময়টাকে দেখতো?
আমার ভাই হেল্পারি করতো আর আমি কাজ করতাম। আমি কি সব দিতাম না, আমার মানে আমার যে অল্প বেতন করে আমার নিজেরই চলে যায়। দেখা যাচ্ছে আমি কারো পাশে কাজে গেলে আমার মাথা চুল দেখে বলে যে অনেক তেল লাগবে,
মাথার চুল দেখে বলে অনেক
তেল লাগবে।
তোমার চুল তো অতটা বড়ও না, এই চুল দেখে বলতো কি
আরো ঘন ছিল। আমি ছবি আনতে পারি না, 2012 সালে অনেক স্মৃতি আছে ছবি টবি।
তো এই চুল দেখে বলতো যে তোমার চুলে অনেক তেল লাগবে, এই জন্য তোমার চাকরি দিবে না।
না চাকরি দিবে না, বলছে যে তোমার তো অনেক খরচ লাগবে, তো তোমার এত টাকা দিব কেন, তোমার তো তেলের পিছনে যাবে গে তোমার বেতনের সমান, এটা বলতো আর কি। তারপর আমি বলতাম ঠিক আছে আমার বেতনের টাকা দিয়ে আমি তেল কিনে নিব। হসপিটালে ছিলাম তো ওনার একটা ডাক্তার।
তুমি ওই সময় পড়াশোনা করতে পারতা? ওই সময়
পড়াশোনা
বন্ধ হয়ে গেল। কোন ক্লাসে থাকতে?
এটা হলো ক্লাস এইটে। আমি তো পড়ি নাই, তারপর আমি ফাইভে পরীক্ষা দিলাম ক্লাস এইটে জায়গায়। ভাবছিলাম যে দুই বছর পরে দুই যে আবার বয়স কমিয়ে দিছি স্যার ইয়াতে।
তোমার যখন পড়াটা বন্ধ হয়ে গেল বাবার মানে মৃত্যুর পর, তখন তুমি টাকা পয়সা গুলো ফ্যামিলিতে দিতে, যাতে ফ্যামিলি কোন রকম ভাবে চলতে পারে, তাই তো?
দিতাম, আবার নিজে কিছু খরচ লাগতো।
সেটা তো লাগবে, একটা মানুষ বেঁচে থাকতে হলে সেটা খরচ তো লাগেই। তখন তোমার পড়াশোনা একেবারেই বন্ধ, তখন তুমি কয় বাসায় কাজ করো? এক বাসাতেই?
তখন বান্দা বাসায় কাজ করো।
বান্দা বাসায় কাজ করো, আমি শুধু এমনি জানার জন্য বলছি। ওই বান্দা বাসায় কয় টাকা পেতে তুমি?
আর উত্তরতে যখন গেছিলাম তখন 2000 টাকায় ছিল।
একটা বাসায় কাজ করছো তখন তুমি?
জি।
ওইখানে কত টাকা পেতা?
তখন 2000 দিত।
2000 টাকা পেতা? 2000 টাকা দিয়ে তুমি কয় টাকা রাখতে নিজের জন্য, আর কয় টাকা বাসায় দিতা?
খরচ লাগতো আমি 500 রাখতাম, 1500 টাকা দিতাম, আবার কোন সময় 1000 দিতাম, 500 রাখতাম।
আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, 5 মিনিটের বিরতি। মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা আছে তাদের প্রত্যেকের বাসাতেই কোন না কোনো ভাবে এই গৃহকর্মী যারা আছেন তাদের খুব প্রয়োজন হয়। এই গৃহকর্মী পাওয়া খুবই টাফ অনেকেই বলেন, কিন্তু যারা পান, বিশেষ করে আমি আমার বাসার একটা গল্প বলি আপনাদেরকে। আমি ওই নতুন বাসাটায় উঠেছি প্রায় বছরখানেক হবে। এই বছরখানেক আমার একদম জানালার সাথে লাগানো বাসাটা। বছরখানেকে মোটামুটি 12 থেকে 13 জন কাজের মানুষ চেঞ্জ হয়ে গেছে। প্রতিটা কাজের মানুষ আসে এবং তারপরে চিল্লাচিল্লি শব্দ পাওয়া যায়। যেটা দেখলাম যে 12 জন 12 রকমের হয়। কেউ কথার প্রতিউত্তর করে, কেউ কথার প্রতিউত্তর করে না। সারাটা দিন রাত 24 ঘন্টা ভদ্রমহিলা এই গৃহকর্মীর পেছনে লেগে আছেন এবং মাঝে মাঝে মনে হয় যে আমরা পুলিশে ইনফর্ম করি। আবার কেউ কেউ আছেন যারা কাজের মানুষের সঙ্গে অনেক ভালো ব্যবহার করেন। আমার এক বন্ধুর গল্প বলতে পারি, সে নাকি গৃহকর্মী দেখেছে, প্রথমে ঢোকার সময় তাকে বলে দিয়েছে আপনি আমার কাছ থেকে এটা চাবেন, এর বেশি কিছু চেতে পারবেন না। সে এতটাই অসহায় সবকিছু মেনে নিয়েছে। কিন্তু আমরা আজকে যে মানুষটার গল্প এখানে তুলে ধরছি, এরকম মানুষ আমাদের ঢাকা শহরে অসংখ্য আছেন। এরকম মেয়েরা অনেক আছেন যারা বিভিন্নভাবে, আমি ঠিক জানি না নির্যাতন বলব কিনা, সামাজিক এই ধরনের অর্থনৈতিক ভায়োলেন্সের শিকার। আমরা ছোট্ট একটা বিরতির পর ওর যে বাকি জীবনের গল্প সেটা আপনাদেরকে শোনাব এবং সেটা খুবই মর্মান্তিক। আমরা 5 মিনিটের একটা বিরতি নিচ্ছি, ঠিক রাত 12টায় ফিরব। ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj পেজটি আছে, আর যে কিবরিয়া নামে প্লিজ লাইক দিয়ে দেবেন।
Close up presents Hello 8920 Close up, the closer the better. ABC Radio 89.2 FM.
Close up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময়ই আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময়ই আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
You're listening to ABC Radio. Close up presents Hello 8920. Close up, the closer, the better.
5 মিনিট পর প্রিয় শ্রোতার সময় রাত 12টা। আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং জীবনের গল্প বলার জন্য আজকে এখানে আছেন নাদিয়া, সে একজন গৃহকর্মী, তার জীবনের গল্পে আমি আবারও ফিরছি। নাদিয়া, তারপর?
তারপরে আমরা কেউ কাজে নেন অসুস্থ দেখে, জন্ডিসের মতো রোগটা দেখতে, কিন্তু এটা দীর্ঘ অসুস্থতা আর কি। আমার একটা বোন ছিল, আমার কাজিন, ওনাকে আমি বলি কাজের কথা, তো ওনার পরিচিত মাধ্যমে একটা বাসায় দেয় তো গ্রুসার একে কাজে, তারপর ওখানে কাজ করি, ওখানকার মানুষ সবাই ভালো ছিল। তেমন ওনার বলতো, তোমার যা ভালো লাগে নিজে হাতে নিয়ে খাবা, নিজের মতোই করে চলবা। আবার সেম কেস, ওনার ভাই এসে আবার যেমন করে এরকম, উনি আবার বাস্তিতে পড়াশোনা করতো, তো বলতো আমার ভয় লাগতেছে, আবার কিছু বিশ্বাস করে কিনা, এরকম এরকম একটা ভিআইপি জায়গায় আসছি এরকম আর কি মনে হতো। তখন আমি বললাম যে খালা, আমি একটা কথা বলি, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তো আপনি ভাই এমন এমন। তারপর বলছে বিশ্বাস করবো না কেন, ছেলে মানুষ খারাপ, আমার হাজবেন্ড হলেও আমি বিশ্বাস করতাম, সমস্যা না, আমি দেখবো ওনারা কত কতক্ষণ দেখে রাখবে। তারপর অ্যাক্সিডেন্ট হওয়ার আগে চলে যায়, তো ওনার হাজবেন্ড বিআর টিচার, স্কুলের টিচার ছিল, উনি আবার আমাকে বলছো তুমি পড়াশোনা করতে চাইলাম তোমাকে সুযোগ দেবো পড়াশোনা করার, খুব ভালো ছিল আর কি। তারপর ওখানে আমার কাজ হয় না, ওইটার জন্য আমি ছেড়ে দিছি আমার পড়াশোনা, ওটার দিকে তাকালে কি হবে, একটা অ্যাক্সিডেন্ট তো হবে। এটার জন্য আমি যাই, তারপরে বাড়িতে চলে যাই, আমার সাথে থাকি অনেকদিন, এক মাসের মতো। তা মার্চের পরে ম্যাডামে আমার ফোন দেয়, আমার বায়ের বাসায় কাজে যাবা, ম্যাডামের বায়ের বাসায়। আমি আবার ম্যাডামরে বললাম যে আপনি বাড়িতে মানে মন, আমার অন্য বাই ওটা এমন না, তুমি আসো সমস্যা হবে না। তারপর ওখানে গেলাম, ওখানে অনেক দেড় বছরের বেশি কাজ করছি, ছয় মাস করে আমি ছেড়ে দিচ্ছি। ওখানে আবার সারাদিন তারা ঘুমায়, আবার মানে এক এক সময় এক এক টাইমে খায়, দুপুর সকালে নাস্তা দুপুরে করে, দুপুরেরটা করে সন্ধ্যায়, তারপর আবার দেখা যাচ্ছে আবার রাত্রেটা করে একটা দেড়টায় দিকে, এরকম অনেক পরিশ্রম হয়েছে। আড়াইটা বেজে যায় আমাদের গুছে শুইতে, দু তিনটা বেজে যায়, প্রচুর গেস্ট আসে, উনি আবার উকিল ছিল। তারপর উনি আবার মাঝে মধ্যে মানে আমাকে কিভাবে মানে তার ধান্দা হলো যে আমাকে মানে আমার নিয়ে মানে আমাকে কিভাবে সে ম্যানেজ করবে, সে সরাসরি বলে না কিছু না, ইশারা ইঙ্গিতে বলে যে আমাকে পা টিপে দাও এটা সেটা। হ্যাঁ, তারপর পা টিপে দিতাম, তারপর আবার মানে কেউ না থাকলে আর কি, সবাই তো ঘুমায়, তো আমরা আশপাশ তাকায় দেখতাম, দেখা যায় আন্টি ঘুমাতে এটা বললে তাদের লাগবে না, ওখানে আমি বুঝতাম না, পরে আমি একদম বুঝছি নিচ্ছে কোনো খারাপ একটা কিছু মতলব আছে। আমি
এটা কার কার মতলবের কথা বলছেন আপনি?
এটা হলো যে আমি রাজারবাগে একটা বাসে কাজ করতাম
আর কি, মানে কর্তা, বাড়ির কর্তার সঙ্গে উনি কোন একটা খারাপ মতলবের মিন করতো,
মানে হ্যাঁ আমাকে আর কি চাইতো আর কি অন্যভাবে। আর তার ওয়াইফকে অনেকবার বলার চেষ্টা করছি, ওনার ওয়াইফটাও আবার সুবিধা ছিল, তারপর ওনার ছেলে মেয়েগুলো আবার খুবই ভালো ছিল, মানে খুবই খারাপ, মানে কথাটা কি আমি বলবো নাকি,
মানে গালি দিয়েছে আপনাকে?
গালি দেয় না, মানে ওনার হাজবেন্ড পার্টি পানোর কথা বলে মানে উনি কোন খারাপ ভাবে করছে আর কি।
কি করেছে আমি বুঝতে পেরেছি, ঈশ্বর ইঙ্গিতে বললেই হবে, মানে খারাপ ইঙ্গিত করেছে ওনার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য বা কোনো কিছু করার জন্য, তাই তো?
তারপরে আমি আমি বলছি আঙ্কেলাম বাথরুমে যাবো, আমি কথা বললাম বাথরুমে চলে গেছি, তারপর আমি এটা এড়িয়ে গেলাম। পরদিন বললাম আমার বাসা থেকে ফোন আসছে, আমি আর কাজ করবো না, এটা বলে আমি প্রায় দুই বছরের কাছাকাছি কাজ করছি বাসাটায়। বেতন ভালো ছিল, সাড়ে তিন হাজার ছিল প্রথম, তারপর আর কি 500 বাড়াই দিছে, পরে আমি চলে আসছি। তো আমার একটা বান্ধবীকে আমি বলি, একটা বান্ধবীর সাথে পরিচয়, আমি আবার একটা নাচের একাডেমিতে ভর্তি হয়েছিলাম, শিকার শখ ছিল ওনার, ওর নাম জান্নাত ছিল। আমার নাম বললাম এমন এমন আমার ভালো লাগতেছে না, তুই আবি একটু তোর সাথে কিছু কথা বলবো, আমার মন খারাপ, একে তো আমার বাসায় যা শান্তি নেই, আমার ভাই বোন চিল্লাচিল্লি করে, গরিবের মধ্যে আর কি যা হয়, মানে একটু মেয়েদের নিয়ে অনেক রকমের কথা বলে, এটার জন্য আমার ভাই আমাকে অনেক বকা দিত, মায়ের দূর করতো ই করতো, আমার ছোট হইলো। তারপরে মানে আমার কেউ বুঝতে যাইতো না, আমি অনেক বোঝানোর চেষ্টা করতাম যে তোমরা যেটা মিন করতেছ আমি আসলে সেরকম না, আমি আমার পরিচিত মানুষের বাসায় বাসায় থাকতাম, দেখা যেত রাস্তায় থাকতেছি, নিজের আপন কাকারে বললাম যে আমি বললাম শাহান মিনাস আমার চাষতো বোন, বললো ওর সাথে থাকি আমি চলে গেলাম, আমি রাতটা পার করবো, মানে আমার কাজিন ও আবার ওই রকম ভাবে আমার কাছে গেছিল। তারপরে আমি রাতে ছিলাম সাইকে, তারপরে ও আবার চলে গেছে, পরে বিষয়টা আর ওরকম কিছু হয় না। পরে আমি বললাম আরে যে আপন মানুষের কাছে আইসি যে সেবের জন্য সেটাই মানে হইতে চাইছিল। পরে আমার ওই বান্ধবীটা আমার ফোন দেয়, আচ্ছা তুই আস, আমি ফিরে আসি, রেডিসন আছে না, রেডিসনের পাশে আমার আসতে বলছে। হঠাৎ করে একটা গাড়ি থামে, আমি জানি না, গাড়ি থেকে একটা ছেলে এসে আমার মুখ চাপ দিয়ে গাড়িতে ভিতরে বইরে নিয়ে যায়।
আপনাকে?
জি, কিছু চিনি না, জানি না কোন জায়গায় নিচ্ছে একটা ফ্ল্যাটে নেয়।
আপনি নিজের সময় জিজ্ঞেস করেননি যে কোথায়?
নাম কিভাবে জিজ্ঞেস করবো, আমাকে তো মায়ের দূর করতেছে, ছেলেটা থাপড়াইতেছে আমারে, আমি অনেকভাবে ই করতেছি। তারপর নিয়ে যায়।
কয়জন ছিল?
অনেকগুলো ছেলে ছিল, মানে 7-8 জন এরকম হবে।
আচ্ছা,
তারপর সে আমাকে বলতেছে এইরকম কিছু করার জন্য করার জন্য, আমরা আমার উন্নয় সরাই ফেলায়।
দাঁড়ান, আপনাকে যে এই ঘটনার মুখোমুখি হতে হচ্ছে এটার একটু লেস খোঁজার চেষ্টা করি আমরা। আপনাকে ফলো করেছে নিশ্চয়ই অনেকদিন ধরে?
আমি জানি না,
হঠাৎ করে এই ঘটনাটা ঘটছে,
আমাকে সেটা
পরে গিয়ে আবিষ্কার করতে পেরেছেন এটা কে করে? করেছে কারা করেছে পরে বুঝতে পেরেছেন?
জি।
আচ্ছা ঠিক আছে, তাহলে শুনি ঘটনাটা কি হলো।
তারপরে আমাকে যখন এভাবে নেয়, তারপরে অন্য সরাই ফেলে, তারপর উনি আবার গেঞ্জিটা খুলে, ভাই আপনি দুটো পায়ে পড়ছি, আপনার আমার ছোট বোনের মতন দেখেন, আমার বাবা না এরকম আমার সাথেই করেন না। পরে আমি অনেক আল্লাহকে ডাকি, জানলো তুমি এখান থেকে উদ্ধার করো, তুমি ছাড়া আমার আর কেউ নাই। অনেক আমাকে মারে, অনেক কি করে, আরেকজনের বাবা বসে লোক, সে আবার এরকম আর ছড়ে গেছে, সে আর কিছু করে নাই, মানে পারতিছে না আমার সাথে আর কি। তখন জানি না, অনেক শক্তি ছিল, আমি অনেক শক্তি করে সরাই ফেলেছি। লোকটা বাবা, আপনার আমার বাবার মতন, আপনার বাবাটা সামনে কিছু করেন না, যে ছেলেটা আনছে সেই ছেলেটা কিছু করতে পারেন, কিন্তু উনি আমার আর কি বুকের মধ্যে হাত দেয়, জামার অবস্থায় জামা পরানো ছিল, তারপর আমি খুবই কিনা লাগিয়েছি, যে কাজটা আমি জীবনে হয়নি, এমন একটা জায়গায় বাসায় কাজ করছি আমি নিজের, কখনো কোনো এরকম কিছু না হয়। উনি আবার আমাকে আবার ই করে আমার সেলোয়ারটা খুলে, মানে ওখানে হাত দেয়, তারপর আমার একটা শারীরিক সমস্যা না মেয়েদের, ওই সমস্যাটা ওদিন হচ্ছিল, তারপরে উনি আর কিছু আর কি করে নাই, বলে কে তত্ত্ব এটা হয়েছে সেটা হয়েছে, পরে আমি আমি বলে আমি জানি না। পরে উনি এসে বলে কি তোরে, তুই জান্নাতরে চিনস না, জান্নাত তো এগুলো করে এরকম, ওই যে আমার সেই ফ্রেন্ডটা জান্নাত। তারপরে আমি আর কি পরে আমাকে বলে আছে ওর পড়ছে দেই, তারপর আমি লিফ্ট উঠলো, আমাকে সরি বললো, আমি বললাম আপনি সরি বললে কি হবে, এটা তো খুবই অন্যায় করছে, আমি যে রুম আসছিলাম সে রুম আমার ফিরে দিতেন।
এই এই জান্নাতটাকে
আমার মানে এমন একটা পরিচিত একটা মেয়ে বান্ধবীর মতন আমি বলছিলাম,
এই মেয়েটা এই কাজটা করিয়েছে।
জি, বললাম থাক বন্ধু, বন্ধুভাই দরকার নেই, একা থাকে ভালো ভাষায় কাজ করবো, ভালো ভালো ভাষা দেখে উনি আমার রিক্সা উড়ে দেয়, আবার বাস ভাড়া দিয়ে দেয় যে ছেলেটা আমাকে আনছিল। তারপর রিক্সাওয়ালা জিজ্ঞেস করি এটা কোথায়, আপনি বনানি থেকে আসছেন? পরে এটা বলে বাসে উঠে দেয় ছেলেটা, আমার ফোন দেয়, ফোন নাম্বার হয়তো নিচে আমার মোবাইল অফ করে রেখে দিয়েছিল আর কি, নিয়ে ফোনটা পরে ফেরত দিছিল। পরে আমার ছেলে ফোন দেয়া বলে কি সরি, তুমি যে শাস্তি দিবা সেই শাস্তি আমি নিবো, তখন বলছি আপনি এগুলো আর করবেন না, বলছি ঠিক আছে। ওই বয়সে আমি সিমি চেঞ্জ করে ফেলাইছি, আমার
মোবাইলে সিমি চেঞ্জ করে ফেলেন।
জি, আমার বাসায় বলি
লেখাপড়ার স্বপ্ন ততদিনে শেষ।
শেষ, একজন পরিচিত মাধ্যমে আরকি কাজে গেলাম, তারপরে বাসাটা আসি, আজকে প্রায় এক বছর কাছাকাছি হয়ে গেছে, কিন্তু বাসার সব দিদা ভালো, তার দুই হাজবেন্ড ওয়াইফ, দুটা বাচ্চা আছে, একটা বাচ্চা প্রতিবন্ধী হয়েছে, ওভাবে ব্যালেন্স ছাড়া ছোট মানুষ তো অনেক মারে, মারে আমাকে আর ওর বাবাকে মারে, আর কাউকে মারে না, কামড় দেয় মানে ঘাড়ে দিদা প্রচুর কামড়ে দেয়, মানে বাচ্চা মানুষ বলতে পারি না, ওটা তো আর বুঝে করে না, প্রতিবন্ধী কথা বলতে পারে না। হ্যাঁ, আমি আর কি আসি আপাতত আর কি, আমার ভাই বোনের সাথে আমার কোন যোগাযোগ নাই, যোগাযোগ আছে শিখা এসে পড়ি, কিন্তু থাকার মতন আর কি যোগাযোগ নাই। কতদিন আর বাসায় বাড়ি কাজ করবো, নিজে তো একটা ছাদের দরকার, ছেলে খুঁজে বিয়ে দেওয়ার জন্য মানে এই ছেলেদের পরিবার থেকে বাবা নাই দেখে, আবার মা অসুস্থ এরকম পাগল দেখে, ভাই বোন নাই, আমি সবার বড় আব্বায়ন করবে কে, এইগুলো আর কি দেখে আর বেশি এটা কেউ আগায় না, সবাই বলে তোর কপালে মানে বিয়ে নাই, এই সেই মানে বাসার মধ্যে খাওয়ার প্রচুর কষ্ট দেয়, পেটে করে আমরা আসছি কাজ করতে।
খাওয়ার কষ্ট বলতে কি হয়,
মানে আপনার বাসি খাবারটা দিবে, তরকারি বাসি যা থাকে ওটুকি,
থাকতে দেয় কোথায় আপনাকে,
নিচে থাকে ফ্লোরে ড্রয়িং রুমে।
তো এগুলো নিয়ে আপনি বাড়িওয়ালিকে কখনো বলেন না?
একটু বলতে নিচ্ছি, বলছে সমস্যা হলে চলে যাই।
আমরা সবসময় একটা কথা বলি যে হেলোইট 920 এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে সব শ্রেণীর মানুষ এখানে আসতে পারেন, ইটস নট অ্যান এন্টারটেইনিং শো। আপনার কোনো গল্প শুনে ভালো লাগলো কি লাগলো না সেটা আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন থাকে একটা মানুষ যে জীবন গল্পটা বলে যাচ্ছে সেখান থেকে কেউ যদি কিছুটা নিতে পারে ফিলিংস এর জায়গাটা থেকে, সেটা এই গল্পে আছে কিনা, আমাদের মূল কথাটাই হচ্ছে এটা। অনেক জীবনের গল্প কিংবা অনেক যাহা বলিব সত্য বলিব শুনে অনেকেই কমেন্টস করেন কালকে রাতের গল্পটা ভালো লাগেনি, এখানে ভালো লাগা না লাগা তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এটা একটা জীবন গল্প, ফ্যাক্ট হচ্ছে এখানে একটা অপরিহার্য সত্য উপস্থাপন করা হচ্ছে, এখান থেকে আপনি কি শিখবেন? আপনাকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য তো আমরা এই জিনিসটা করিনি, যদি বলেন আপনি এটা একটা ফান শো তাহলে টার্গেট থাকবে আপনাকে হাসানোর, সেটা অন্য বিষয়, কিন্তু এই যাহা বলিব সত্য বলিব কিংবা লাইফের যে স্টোরিগুলো নিয়ে জীবনের গল্প বা হ্যালোইট 920, যদিও হ্যালোইট 920 নামটা মানুষ ততটা জানে না, জানে জীবনের গল্প হিসেবে, এই যে অনুষ্ঠানটা এখানে একজন মানুষ এসে জীবনের গল্প বলেন আপনাদেরকে আনন্দ দেবার জন্য না, আপনাদেরকে কষ্ট দেবার জন্য না, তার যে জীবন গল্প সেটা তিনি বলে যাচ্ছেন, সেখান থেকে যদি আপনি মনে করেন যে না এই জীবন গল্প আমাকে কিছু শিখিয়েছে, সেটা নিঃসন্দেহে আমার জন্য অনেক বড় পাওয়া। এই মেয়েটি সমাজের যে পর্যায়ের মানুষ তাদেরকে নিয়ে আমরা মাঝে মধ্যেই পত্রপত্রিকায় বা মিডিয়াতে গণমাধ্যমে রিপোর্ট দেখি, এবং সেই রিপোর্টটা হচ্ছে কাজের মেয়ে গায়ে হাত তোলা হয়েছে, আগুন দিয়ে ঝলসিয়ে দেওয়া হয়েছে, সেজন্য উপর শ্রেণীর মহল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ অনেক সময় জেলে যান, অনেক সময় তাদেরকে নিয়ে রিপোর্ট হয়। বাট এই মানুষটার ব্যাক অফ দ্য স্টোরি কি কখনো আসে? কেন একজন কাজের মেয়ে হয়, কি সে জীবন যাপনটা করে এবং শেষ পর্যন্ত এই ধরনের বর্বর অত্যাচার করে, কি তাদের সাইকোলজি, এগুলো নিয়ে কি কখনো স্টাডি হয়? আমরা শুধু রিপোর্ট পড়ি, আমরা পত্রিকার পাতা উল্টালাম, একটা ছবি দেখলাম লোমহর্ষক, দেখার পরপরই আমরা সেটা স্টাডি করা শুরু করে দিলাম। আহারে মেয়েটা এরকম, আহারে মেয়েটা এরকম। এই দুই চারটা স্টোরি দিয়ে ঢাকা শহরে অসংখ্য অসংখ্য গৃহকর্মী আছে, তাদের সিনারিওটা তুলে আনা সম্ভব নয়। পুরো জীবন গল্পটা যদি আপনি না জানেন, একজন মানুষকে আপনি মূল্যায়ন করবেন কি করে? ইভেন আপনার বাসায় যে কাজের মানুষটা আছে, সে একটা সার্টিন পিরিয়ড আপনার ওখানে কাজ করে, মাস শেষে একটা টাকা দেন, এই সব দিয়ে একটা মানুষকে জাজমেন্টে যাওয়া খুব কঠিন। আপনি যদি ওই কাজের মেয়েটার একটা দিন একটু সময় দিয়ে, যে আপনার বাসায় এই এই কাজটা করছে গৃহকর্মী, তার জীবনের পুরো গল্পটা যদি একটু জানতেন, সে কোথা থেকে এসেছে, সে তার জীবনের স্বপ্নটা কি ছিল, আপনি গল্পটা যদি দুই ঘন্টা তাকে সময় দিয়ে জানেন, আমার দৃঢ় বিশ্বাস কালকে থেকে তার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। সে তো কাজ করবেই, আপনাকে বন্ধু ভেবে করবে। আমি জানি কাজটা অনেক বেশি কঠিন, বাট আপনি কঠিন কাজটা করে দেখুন, কালকে থেকেই আপনার গৃহকর্মীর অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে যাবে, আই ক্যান গ্যারান্টি ইউ। নাদিয়া, তারপর বলতে তো পারেন না ইনফ্যাক্ট খাবারের কথা, ঠিক আছে?
তারপরে মানে খুবই কষ্ট হয়। তারপরে এখন আমি দেখতে যে আমার শরীর ওকুলাইতেছে না কাজ করতে করতে, আবার দেখা যাইতেছে তার বাসায় পুরা কাজ করে তার মায়ের বাসা তো পাঠায়, ওইখান টার্মিনে তো দাঁড়ায় কাছে, ওইখানেও আমার কাজ করে দিয়ে আসতে হয়। আমি বললাম বেতনও কম, আবার আমার ডাবল কাজ করা
লাগে,
1500 টাকা
সারা মাস কাজ করে।
জি, জাস্ট আমার থাকার জায়গা নাই, আমি এই জন্যই আমার থাকার জায়গা একটাই, মানে একটা বাসায় কাজ করি বান্ধা আর কি, মানে তার মার বাসায় তো পাঠায় আর কি কাজ করার জন্য আর কি। আমি যে ছুটি নিব, যে রেস্ট করবো, আমি আবার ম্যাডামরে বলছিলাম আপনার বাসায় তো এক বছর হয়ে আসছে, আপনি আমাকে একটু ছুটি দিয়ে এক সপ্তাহের মতো, আমি 5 দিনে ছুটি দিব, এর বেশি ছুটি দিব না, আজকে থেকে ছুটি দিল আর কি।
এই ছুটি দিল এবং এই ছুটির দিন আপনি এসছেন এবং ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি মাঝখানে ওর সঙ্গে একবার যোগাযোগ করেছিলাম আসার জন্য, ওকে বলছিলাম যে আসেন, তখনও আসতে পারে না কারণ ওর ছুটি ছিল না, এবং ও ছুটি নিয়ে প্রথম দিন আজকে ABC-তে এসছে নিজের জীবনের গল্প বলার জন্য। জি বলুন।
আমি শুধু এই গল্প বলার জন্যই আমি ছুটিটা নিচ্ছি, এখন তো আমার থাকার জায়গা নাই। আমার পরিচিত একজন, তার বললাম যে আপনার পাশে আমার খালি একটু আমাকে থাকা জায়গা দেন, আমার কাজ শেষ হলে আমি চলে যাবো, আমি আপনাদের আপনাকে কাজ করে দিব। এখন আমার কাজ করতে করতে আর ইচ্ছা করতেছে না যে আমি বাসা বাড়ি আর কাজ করবো। পরে আমার অনেক দিন ধরে আপনার দেখে আমি ট্রাই করি যে আমার গল্প বলার জন্য, যেহেতু আমার কোনো বন্ধু নাই বান্ধব নাই, সবার সাথে বন্ধু তো করতে চাই কিন্তু কেউ করে না, আমাদের সবাই আর কি বলে যে খাটো এটা সেটা অনেক কথাই বলে আর কি সবাই আমাকে, অনেকে আর কি আমার দাদাকে আর কি বলি যে দাদা আমি তোমার বাসায় কি বেড়াতে আসতে পারবো, মানে আত্মীয় হয় আপন দাদা না, দাদার মেয়ে ওনার আমার ফুফু হয়, উনি বলে না কেমনে আমাদের এখানে আসবা, থাকার সমস্যা খাওয়াটা বড় কথা না, এটা সেটা মানে ওনাকে আর কি চাচ্ছেন আমি যাই ওনাদের বাসায় বেড়াই। তারপরে আমি বললাম যে এত কষ্ট করি যে আমি একটু কয়েকদিন রেস্ট নেবো, নিজেরও তো একটু ঘুরতে মন চায়, কোনো পার্কে টার্কে অনেক কিছু মন চায়, ওর আবার পার্কে যায়, উনি আর কি বলে না আমার বাচ্চা আছে আমার ব্যাগ ট্যাগ ধরা লাগবে, উনি নিয়ে যায় মানে আমাকে একটা জায়গা বসে রাখে যে এই জায়গা থেকে নড়বা না, ব্যাগ গুলো দেখবা, আমরা ওনার আর কি ঘুরে, আমার খুব ইচ্ছা করে যে আমি একটু ঘুরে দেখি, মন খুব খারাপ লাগে যেহেতু আমার বাবা থাকলে হয়তো একটু বললে হয়তো না করতো হলে না নিত।
আমি ওর কথা শুনে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব, যেটা আসলে মিলে যাবে অনেক কাজের মেয়ের সঙ্গে। কিছুদিন আগে রেস্টুরেন্টে সন্ধ্যার দিকে আমি খাচ্ছিলাম, সেখানে পাশে একটা কাপল, একটা ফ্যামিলি আসলো, দুইটা বাচ্চা, ভদ্রমহিলা ভদ্রমহোদয় এবং সাথে আরেকজন গেস্ট, এই মোট হচ্ছে ওনারা 5 জন এবং সাথে একটা নাদিয়ার বয়সী একটা কাজের মেয়ে। একটা মোটামুটি অভিজাত রেস্টুরেন্ট, বাতিগুলো একটু অন্যরকমের, একটু মোটামুটি আবছা ছায়ার মতো করে রাখা হয়েছে যাতে একটা পার্সোনাল পরিবেশ বজায় থাকে। তো ওখানে তারা খাওয়া শুরু করলো বাচ্চাটা নিয়ে 5 জন মানুষ, এবং ঠিক পুরো একটা টেবিল জুড়ে তারা বসেছে, আর এই কাজের মেয়েটাকে পাশে একটা চেয়ার দিল এবং কাজের মেয়েটাকে উল্টা দিকে, মানে ওনারা বসছেন টেবিলের দিকে মুখ করে, আর কাজের মেয়েটাকে বললো উল্টা দিকে বসার জন্য, এবং কাজের মেয়েটা মাথায় কাপড় দিয়ে উল্টা দিক করে যতক্ষণ খেলো ততক্ষণ ওখানে বসে থাকলো। দুইটা কাজ আমি এখানে করতে পারতাম, একটা হচ্ছে যে আমি ওখানে গিয়ে প্রতিবাদ করতে পারতাম, সেটা আমার মনে হয় না যে খুব ভালো চোখে খুব ভালো কিছু দেখাতো, আমার কাছে মনে হলো যে এটা একটা মানে রুচি বিরুদ্ধ কাজ মনে হচ্ছে, আরেকটা মনে হলো যে লোকটাকে একটু সচেতন করার জন্য দুই একটা উত্তম মাধ্যম দিয়ে দিই, এটা আমার একদম ভেতরের পাশবিক যে ব্যাপারটা সেটা আসলো, ওটাও করাটা উচিত হবে না। আমি শেষমেশ যেটা করলাম, কিছু ছবি নিলাম, কিছু স্ন্যাপ নিলাম, একটা ভিডিও ফুটেজও নিলাম, নিয়ে আমার ব্যক্তিগত যে প্রোফাইলটা আছে ওখানে আমি শেয়ার করলাম। অসংখ্য লোক সেখানে কমেন্টস করলো, অসংখ্য লোক বলল অমানবিক। আমি ড্যাম শিওর আজকের এই অনুষ্ঠানে যারা শুনছে তাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা এই অমানবিক কাজটা করে, যারা আজকের এই গল্পটা শুনছে, নাদিয়ার গল্প, তারা শুনে উহুহা করছে কিন্তু কালকে তাদের নিজের বাড়ির কাজের মেয়ের সঙ্গে তারা খারাপ ব্যবহার করবে। এবং আমি এটাও ড্যাম শিওর যে ভদ্রলোক এবং ভদ্র মহোদয় ওইখানে ওই কাজটা করেছিলেন তারা যথেষ্ট রকমের আধুনিক, তারা দেখতে শুনতে উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তানই মনে হয় এবং তারা ভালো জায়গায় লেখাপড়া করেছেন, এটা এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। বিবেক বোধের এই জায়গাটি কখনো কাউকে বকাঝকা দিয়ে, কাউকে উত্তম মাধ্যম দিয়ে তৈরি হয় না, এটা ভেতর থেকে আসতে হয়। আজকের এই অনুষ্ঠানটা শুনে একজন মানুষেরও যদি বিবেক কাজ করে আমি এটা ড্যাম শিওর বলতে পারবো। কোন কোন বাসায় পোষা কুকুরের প্রতি যে পরিমাণ দৃষ্টি দেওয়া হয় তার চাইতে অনেক কম, অনেক কম দৃষ্টি কাজের মানুষের প্রতি দেওয়া হয়। আমি এরকম অনেক বাসা আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো। আমি শুধু একটা জিনিসই আপনাদেরকে বলতে চাই যে আপনি মানুষ, সৃষ্টিকর্তা আপনাকে সুযোগ দিয়েছে, মানে আপনাকে পরীক্ষা করছে, আপনাকে চাইলে সে গৃহকর্মী হিসেবে আরেকজনের বাসায় পাঠাতে পারত, আপনাকে সুযোগ করে দিয়েছে একজন মানুষকে সেবা করার জন্য। যদি আপনি ঈশ্বর বিশ্বাস করেন, যদি আপনি ধর্ম বিশ্বাস করেন, আমি তো নিরন্ন ছিলাম তুমি তো আমাকে অন্ন দাওনি, আমি তো বস্ত্রহীন ছিলাম তুমি তো আমাকে বস্ত্র দাওনি, প্রত্যুত্তরে বলবে যে না তুমি তো ঈশ্বর, তুমি তো আল্লাহ, তোমার তো এইসবের দরকার হয় না, তখন বলবে তোমার পাশের যে মানুষটা ছিল সে তো ছিল, তুমি তাকে করনি মানে আমাকে করনি। এই জন্যই বলা হয় যে মানুষেরই মাঝে ঈশ্বর, মানুষেতে সুর অসুর। এরাই বলছি যে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে, আপনাকে মানুষের সেবা করার জন্য ওই সিন্ধু পর্বতমালা ঘর সন্ন্যাসী হওয়ার কোনো দরকার নাই, ঘরের মানুষটা সেবা করেন। আমি জানি যে গৃহকর্মীরা অনেক সময় আপনাদের যে কাজকর্ম উপহার দেন সেটাতে আপনারা স্যাটিসফাইড হন না, অনেক সময় থালা বাসন ধোয়া থাকলে সেখানে ময়লা লেগে থাকে যেটা দেখে আপনাদের মেজাজ খারাপ হয়ে যায়, অনেক সময় সকালবেলা আপনি অনেক কিছু ময়লা করে রেখেছেন তার আসার কথা নিয়ম মতো সে আসেনি, কিন্তু ভাই তার একটা লাইফ আছে, তার একটা জীবন আছে, আপনি যেরকম ভাবে ক্লান্ত হন সেও ক্লান্ত হয়। আজকে আমি প্রচুর কথা বলছি, বলার জন্যই বলছি, এটা শুধু নাদিয়ার প্রবলেম না, আমরা বলতে পারি পুরো কমিউনিটির প্রবলেম যে হ্যাঁ এরকম নাদিয়াদের শখ হয়, আমাদের উচিত তাদের শখগুলো পূরণ করা। আমি আসলে জানি না এই কথাগুলো তুমি বলছো, তোমার গৃহকর্তা যারা আছে তারাও হয়তো শুনতে পারে, হয়তো মন খারাপ শুনবে, আমি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে রিকোয়েস্ট করবো। দেখুন যে ও গল্প এখানে বলতে এসছে আমরা আপনাদের পরিচয় রিভিল করিনি, প্রথম কথা হচ্ছে এটা, ওর ছবিটাও আমরা ফেসবুকে এমন ভাবে দিব না যাতে করে আপনাদের ব্যক্তিগত পরিচয় রিভিল করা সম্ভব হয়। সো আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন নাদিয়াকে দিয়ে পুরো সমাজটাকেই একটু হলেও ধাক্কা দেওয়ার চেষ্টা করছি, আপনারা ওর প্রতি খারাপ ব্যবহার করবেন না। এবং ব্যক্তিগতভাবে ও তো সাহস করে এসছে, অনেক কাজের মেয়ে যারা আছেন শুধু কাজটা হারাবে এই ভয়ে তারা এখানে আসেন না, তারা আমি এরকম পেয়েছি খুবই ভয়াবহ দুর্ধর্ষ গল্প, তারা শুধু এতটুকুই বলেছে যে ভাইয়া আমি যদি গল্পটা ওখানে বলি কালকে তোমাকে বের করে দিবে, আমি কোথায় গিয়ে দাঁড়াবো। তো আমি আপনাদের প্রতি পার্সোনালি রিকোয়েস্ট করব যে বের করে দেওয়াটা আসলে সমাধান না, ওর প্রতি ভালো দৃষ্টিভঙ্গি রাখুন, ও দেখবেন আপনারা যা চাচ্ছেন তার চেয়ে অনেক বেটার সার্ভিস আপনাদেরকে দিবে। চলেন, তারপর কি হলো?
তারপর এরকম বললাম, তারপর ওনার জামাটা আমার বিষয়টা ভালো ছিল না, আবার ওনার গায়ের জামাটা আমাকে কমায় কমায় দিত আর কি,
মানে কেটে কুটে
ওটা ব্যবহার করতে দিত। তারপর আমি ওনার কাছ থেকে আমি বলি যে আপনি আমার বেতন দিয়েন, যে জামাটা এখন বর্তমান পড়ছি এটা বানালাম পড়লাম। তারপর ওনার বলে তোমাদের নকলা আছে মাইচে দেখা হচ্ছে, আমরা কিছু দিই না, নিজের বেতন দিয়ে বানায় পড়া লাগে, তোমাদের অনেক আবার ফি আছে ফুটাংটি আছে, এই ধরনের কথাবার্তা আর কি বলে। আমার খারাপ লাগে যে আমি তো সবসময় মানুষের পুরান জামা পরছি, কেটে কুটে ছোট করে দিয়ে বানায় দিচ্ছে, তা আমার কি পড়া শখ হয় না যে আমি একটা ভালো জামা পরে পড়ি? খুব খারাপ লাগে, মনে মনে প্রশ্ন করি যে এরা কেন আমাকে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবে, তাদের পাশে কাজ করি কাজ নিয়ে কথা বলবে, আমি জামা বানালাম আমার বেতনের টাকা দিয়ে এরা কেন এটা নিয়ে এত দেখবে? মানে হ্যাঁ কাকে সেটা ভালো লাগে নাই যে আমি এটা কেন করলাম। তারপরে আমি আপনাদের জীবনের গল্প অনেকবার আসার চেষ্টা করছি, হয়তো বা আমার সিম চেঞ্জ হয়েছে যে আমি লাস্ট ডিসিশন নিচ্ছি, এইভাবে আর কষ্ট করবো না, আমার জীবনের একটা রিস্ক আমি নিয়ে নেবো, আমার জীবনে অনেক কষ্ট করছি আমি আর কষ্ট করবো না।
প্ল্যানটা কি তাহলে, মানে আমি কি
করবো না? আমি ইচ্ছা ছিল আমার এই যে খারাপ লাগায় যে আমার যেখানে বনালিতে নিচ্ছি এই বিষয়টা নিয়ে আমার অনেক খারাপ লাগছে, অনেক একটা দাগ কেটে রইল মনের মধ্যে, এটা কারো বলতে পারতেছি না, কারো যদি একটু বলি বিষয়টা পজিটিভ ভাবে কেউ নেবে না, সবাই খারাপ ভাবেই দেখবে। ইচ্ছা ছিল এবিসি রেডিওতে এসে আমি আর কি কথাটা বলবো নিজেকে হালকা করার জন্য, পরে এটাও ডিসাইড করছি আমি ওখানে বলার পরে আমার যেখানে আমার চোখ যায় আমি সেখানেই চলে যাবো, আমার জীবন আর কি আছে? আমি আর বাসায় বাড়ি কাজ করতে পারতেছি না, লোড নিতে পারতেছি না, একটা বাসায় চাপতে গেলে অনেক ঝামেলা, একটা বাসায় অ্যাডজাস্ট করতেও একটা সময় লাগে, এভাবে মানুষের জীবন চলে না, আর কতদিন বাসায় কাজ করবো? সবসময় তো আর কাজ করতে আর মন চায় না, মন চায় যে একটু বয়সে থেকে একটু টিভি দেখি। একদিন টিভি ছেড়ে দেখছিলাম তো আমার বললো টিভি দেখা লাগে কাজ করতে, শুনে টিভি দেখতে আসছো এরকম কথাও বলছে। তারপর আমি আর টিভি দেখি না, এমন আমার ভাত খাইতে পাকের করে প্রচন্ড গরম, ওখানে গামি গরমের মধ্যে গরমের দিনে। তারপর একদিনকে ড্রয়িং রুমে ফ্যান চেয়ে ভাত খাইতেছে, আমাকে অনেক কথা শুনেছে যে তুমি তোমার খাওয়াতে গেছে অনেক খাবার, তুমি অনেক খাও কে? আমি বললাম যে আমার তো গরম লাগতেছে এই জন্য একটু ফ্যানটা ছেড়ে বইছি। কয়েক তোমাদের বাসায় কি আবার এসি লাগানো নাকি, এসি থেকে আসছো নাকি? এধরনের কথাও বলছে।
আমরা একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি, মাত্র পাঁচ মিনিটের বিরতি নেব। পাঁচ মিনিট পরে আমরা আজকের এই গল্পের শেষ বেলায় ফিরে আসব, ওর স্বপ্নের কথাগুলো জানব, ও কি করলে ভালো থাকবে, কি করলে ওর স্বপ্নগুলো পূরণ হবে, এবং ওর জীবনে আদর বলতে ওর বাবারই ছোটবেলার কিছু সুখ স্মৃতি, যে বাবা এখন বড়কালে, এবং ওর মাও এক অর্থে কিছুদিন পাগল থাকে কিছুদিন ভালো, ওর ছোট ছোট কয়েকটা ভাই, একটা বোধহয় বোনও আছে। তো এই হচ্ছে ওদের সংসার এবং ওর একুশ বছরের জীবন। একুশ বছরের জীবনটা অনেকটা টলমলে জীবন, ওর না আছে সেই অর্থে, সে অর্থে সেরকম কোন পারিবারিক পরিচয়। একুশ বছরের মেয়েদের অনেক কিছু করতে ইচ্ছে করে, সুন্দর একটা ঘরের স্বপ্ন থাকে, সুন্দর একটা পরিবারের স্বপ্ন থাকে, সুন্দর করে একটা সংসারের স্বপ্ন থাকে, একটা চমৎকার মানুষের স্বপ্ন থাকে নিজের জীবনে। যে মানুষটা দুই বেলা ঠিক মতো পেটে ভাত জোটে না, সেই মানুষের আবার এরকম স্বপ্ন আছে নাকি নাদিয়ার জীবনে এরকম স্বপ্ন? আমরা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসব, মাত্র পাঁচ মিনিটের বিরতি, পাঁচ মিনিট পরে আসছি। আর ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, লাইক দিয়ে দেবেন।
Close up presents Hello 8920 Close up, the closer the better. ABC Radio 89.2 FM.
Close up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
Close up presents Hello 8920 Close up, the closer the better.
পাঁচ মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আরজে কিবরিয়াকে আপনি শুনছেন এবং আরজে কিবরিয়ার আজকের অতিথি হচ্ছে নাদিয়া। নাদিয়া মূলত একজন গৃহকর্মী। তো নাদিয়া, তুমি তো তুমি করেই বারবার চলে আসছে, তুমি করেই বলি বের হয়ে আসলা বাসা থেকে না, এবং তুমি বলছো যে তোমার দু চোখ যেদিকে চলে যায় তুমি সেদিকে যাবে, আর কোনো কাজে ফিরবা না। কি করবো ভবিষ্যতে, এখন প্ল্যান কি, পরিকল্পনা কি? তোমার বয়স তো একুশ বছর।
আমি অনেকভাবে চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য, তো করতে পারিনি। তারপর এটাও চেষ্টা করেছি যে মানে আমার আত্মীয় স্বজন দিয়ে ভালো একটা ছেলে পেলে আমি প্রয়োজন হলে আমি এবার কিছু টাকা জমাইছি, কষ্ট করে বিশের কাছে গেছি যে আমি ওই টাকা দিয়ে তাকে আর কি আমি তাকে দিয়ে দিব, মানে সে কিছু করে নিক, অনেক কথা বলে একটা মেয়ে যদি একা একটা বাসায় বাড়ানে তাহলে তো অনেক কথাই বলবে, অনেক কথা শোনাবে। ভাবছিলাম যে এইভাবে সুন্দর করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, আর আমি তো আর অনেকবার চেষ্টা করছি কোরআন শরীফ পড়ার জন্য, কিন্তু আমি শিখতে পারিনি অনেকবার, আমি যেহেতু বাধা কাজ করি। পরে আমি ভাবলাম থাক, আমার আমি যদি ভালো ছেলে পাই আমি তার সাথে শেয়ার করবো, যে সে যেন আমার টাকা দিয়ে আমি আরবি পড়বো, আমাকে যদি সেই সুযোগটা দেয় আর আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, সুন্দর করে সংসার করবো, এটাই আমি চাইছিলাম। এখন আমি আর কত অপেক্ষা করবো, একটা এত বড় একটা মেয়ে বাসা বাড়ি কাজ করাটাও তো ঠিক না, আর অনেক বছর ধরে কাজ করতেছি, আমারও আর ইচ্ছা করে না কাজ করতে, নিজেরও কিছু শখ থাকে। আমি আমি এটাই চিন্তা করছি থাক, আমি অনেক ধৈর্য ধরছি, অনেক অনেক অপেক্ষা ছিলাম, আর না আমি যেদিন এবিসি রেডিওতে সুযোগ পাবো জীবন গল্প বলার সেদিন বলে আমি সেদিনই আমি ডিসাইড করে নেবো যে হ্যাঁ আমি খুশি সেখানে আমি চলে যাবো। আমার আর কোন স্বপ্ন নেই, আমার স্বপ্ন যা দেখছি কোনোটাই পূরণ নেই, কোন স্বপ্নই আমার পূরণ নেই, সত্য বা চেষ্টা করছি ভেঙে
পড়ছে। গ্রামে কোনো জমি জমা নাই,
আছে অল্প, মানে শুধু বাড়ির ভিটাটা, এটা আমার বাবা অনেক কষ্ট করে করছে।
রাইট, তো ওখানে কে থাকে?
ওখানে কেউ থাকে না, আমার ভাই এখানে অটো চালায় ও আর কি, ভাড়া দিয়ে মানে ভাড়া কোন রকম ঘর ভাড়া দিতে কষ্ট হয়ে যায়, 2000 টাকা বাসা ভাড়া যেটাই থাকে তাদের চলতে কষ্ট হয়ে যায়।
আমার বিয়ে সাথে করছে?
না, বিয়ে করেনি, আমার 2 বছর ছোট, কিন্তু ওর সাথে আমার বনে না। আমি ওর অনেক ভাবে চাইছি যে আমরা 2 ভাই বোন একসাথে থাকলেও তো আমার মাথায় ছাদ হবে, তো মানুষ আশেপাশে মানুষ অনেক কথা বলে, এই জন্য ও ছেলে মানুষ এগুলা নিতে পারে না, এই জন্য এর আগে
আশেপাশে মানুষ কথা বলে মানে তোমাদের দুইজনকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে?
জি।
ভাই বোন মানতে চায় না?
ভাই বোন মানে মানতে চায় মানে আমার নামে উল্টাপাল্টা কথা বলে যে মেয়ে এই করে সেই করে, বাসায় কাজ করে নাকি, এই করে টাকা আনে সেই করে, মানে এগুলো কথা বলে।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
তারপর এইগুলোর জন্য আমার ভাই আবার একটু এই জন্য আবার মানুষের কথা শুনে আমার উপর আর কি অনেক মায়ের দুধ দিচ্ছে যে তুই এনে যাস সে এনে যাস, কিন্তু আসলে তো কিছুই না, একমাত্র সৃষ্টি করতে জানে আর আমি জানি যে বাসায় কাজ করছি।
তোমার ভাই জন্য তোমাকে রাখে নাই?
না, ও রাখতে চান, ও আমি এইবারে গিয়েছিলাম সেদিন, সেদিন আমি ছুটি নিয়ে গেছি যে আমার যে জীবন গল্প যে বলবো থাকাটা যেন জায়গা বের করে যেন ওখান থেকে যেন আমি যেতে পারি। তারপর আমার ভাই বলে তুই এখানে আসবি না, তোরা যেন না দেখি তুই যেখানে আছো সেখানে থাকবি। আমার মা বলতেছে বড় বোন না এগুলো বলিস না, আর আমার মায়ের কি, আমার মায়ের উল্টা মারেও যে তুমি আমার আমার সাপোর্ট করে কেন আর কি, কিছুজন এক এক রকমের চোখে দেখে, কিন্তু সত্যটা কি সেটা তো আল্লাহ জানে, আমি জানি আমি কত কষ্ট করছি কত কাজ করছি, আমি কোন ছেলে মানুষের সাথে কোনো ই নেই, সরাসরি কোনো দেখা নেই, বন্ধুত্ব নেই, কিছু নেই, ফোনে কথা বলছি ঠিক আছে, না দেখে কথা বলছি, এগুলো তো আমার কিছু ছিল না।
তো তোমার তো তাহলে কোন জায়গায় জায়গা নেই, এখন তুমি তাহলে কি করবা?
আমি জানি না কি করবো, আমার এই বাসা তো আমার থাকতে অনেক কষ্ট হইতেছে, আমি ওনার থাকার জন্য খালি আমি থাকতেছি, আমার বেতনটা বড় কথা না, থাকাটাই আমার বড় কথা, এই জন্য আমি ভাবছি আমার যেখানে মন চাই আমি সেখানে চলে যাবো।
লেখাপড়া তো মাত্র ক্লাস 7-8 পর্যন্ত, তাও ওটা তো বলা চলে না,
না ওরকম পড়াশোনা হয় নাই, পড়াশোনা করার মতন আর হয় নাই।
তোমার জীবনে স্বপ্ন কি ছিল খুব ছোটবেলায়?
স্বপ্ন ছিল এই যে আমি এন্টার পর্যন্ত কষ্ট করে পড়বো, তারপর আমি একটা চাকরি করব, আমার বাবাকে নিয়ে থাকবো, ঘুরবো, আমার আমার ভালো লাগে পড়তে, এটাই আমি পড়াশোনা করবো, অবসর সময় পড়বো, আমার ওখানে ঘুরতে পছন্দ, কিন্তু আমি ঘুরতে পারি না।
ছোট ভাই দুটো কি করে? ছোট ভাই তো না, একটা ছোট ভাই বোধ হয়,
একটা ছোট আর একটা ছোট বোন আছে 10 বছর বয়সে।
কি করে?
এখন 10-11 বছর বয়স হয়ে গেছে, ওর আবার এই যে প্রাইমারি স্কুল আছে না, প্রাইমারি স্কুলে ওরা নিজে নিজেই ভর্তি হয়েছে আর কি, আমার মায়ের দিছে স্কুল, তার কি বাসে যায় যায়। আমার মা কিছু করে না, আমার মাকে কেউ কাজে নেয় না, পাগল হয়েছে দেখে, আর আমার মা ঠিক নাই, কখনো ভালো কখনো খারাপ হয়ে যায়, এখন একটু ভালো আছে, তারপর আবার মানে ওষুধ দিয়ে দিয়ে রাখা লাগে তাকে সেভাবে, কষ্ট হয়ে যায় মানে ঠিক নাই কখন কি হয়ে যায়। তারপর আমার এখন যে বোনটা প্রাইমারি থেকে আসে না, সরকার থেকে স্কুলে ভর্তি করার জন্য ওইভাবে আর কি ভর্তি হয়েছে, পরিচিত মাধ্যমে একটু ফ্রি করে আমার মায়ের আর কি ভর্তি করাই দিস। ওদের পড়াশোনা হয় কিনা জানি না, খাতা কলম আমার কাছে বলে আমি দিতে পারি না, আমার তো সামর্থক নেই, কই থেকে দেবো, আমার কথা বলে আর কি, তো তোমার বেতনের উপরে চলে যায়। ওখানে আবার ওইখানে আবার ঠিক নাই, উনি আবার আমি বলছি আপনি আমার 3 মাস আগে জানাবেন।
তুমি এখান থেকে কোথায় যাবো আজকের এই গল্পটা বলো?
জানি না কোথায় যাবো, ওখানে যাবো ওইখানে হইতে পারে, ওখানে একটা সমস্যা হলে হইতে পারে, কিন্তু জানি না আমি কোথায় যাবো, নিজে ওখানেই যাবো, আমার তো যাওয়ার ওইটাই, কিন্তু এর পরবর্তীতে যে 3 মাস পরে কোথায় যাবো আমি জানি না।
তুই বাসা থেকে তোমার থেকে নিয়ে কোনো প্ল্যান নাই যে তোমাকে বিয়ে সাথে দিয়ে দিবে?
না, আমার বাসা থেকে এটা কেউ চিন্তা করে না, আমি নিজের থেকে পরিচিত মাধ্যমে আমি নিজে চিন্তা করছি, এভাবে জীবন চলে না, একটা অন্তত আমার কিছু না দে, গরিব থাক কিন্তু মাথার উপর যার একটা ছাদ থাকে, একটা মেয়ে মানুষকে একটা আশেপাশে লোক অনেক কথাই বলে যাতে এ কথাটা না বলতে পারে, কষ্ট হইল কিন্তু কেউ আসে না, আমি অনেকভাবে চেষ্টা করছি।
গার্মেন্টস ট্রাই করেছো?
হ্যাঁ, গার্মেন্টস অনেকবার ট্রাই করছি, পরিচিত মাধ্যমে বলে যে বয়স বোঝা যায় না, তারপর অনেক সুখ না এগুলো আর কি
মনে করে যে তুমি মানে এখন পর্যন্ত তোমার বয়স হয়নি এরকম কোনো কিছু,
বয়স হয় নাই, বয়স বোঝা যায় না, তারপর আবার বাচ্চা বাচ্চা লাগে, তারপর সুখ না এগুলো বলে আর কি।
ওকে দেখে আসলে বোঝার উপায় নাই ওর বয়স 21 বছর, ওর একটা ছবি দিয়েছি আমরা ফেসবুকে, যদি পারেন আপনারা দেখে নেবেন, ঠিক মতো যে খেতেই পায় না তার আবার স্বাস্থ্য কিভাবে হবে। ওকে, তাহলে গার্মেন্টসও তোমার হলো না?
না, গার্মেন্টস আমি অনেকবার অনেক জায়গায় ট্রাই
করি। তুমি আয় রোজগার করবা কিভাবে? তোমার যে কোনো বাসায় থাকতে
না, আমার আয় রোজগার বলতে কি, আমি কাজ করে না হয় করলাম, কিন্তু আমার তো সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো যে একটা গার্জিয়ান, যে একটা আমাকে দেখে শোনা রাখবে, সাপোর্ট করবে, আমাকে খাবার না দিক, আমার টাকা পয়সা না দিক, তো আমি নিজেটা নিজে করে নেবো, তো গার্জিয়ানটা তো নাই। একটা জায়গায় যে অনেক মেয়েরা অনেক একসাথে থাকে সেরকম পরিচিত কেউ নাই, আর থাকতে গেলেও রিক্স, থাকতে এখন সেভাবে দেয় না, একটা বাসা ভাড়া নিয়ে যা থাকবে ওরকম কেউ কাউরে দেয় না।
আরেকটা অধ্যায় বাকি আছে ওর জীবনে, সে অধ্যায়টা হয়তো বা আজকে রাতের এই গল্প বলার পর থেকে শুরু হবে। সেকেন্ড যে অধ্যায়টা, সে অধ্যায়টা খুব চোখ বন্ধ করেই আমরা যেটা অনুমান করতে পারি সেটা ভয়াবহ এবং খারাপ কিছু। কিন্তু একটা কথা আছে যে আমরা যখন অ্যাজিউম করি, আমরা যখন কল্পনা করি, বিজ্ঞানী এটা বলে যে আমরা 99% নেগেটিভ চিন্তা করি, কিন্তু যেহেতু উপরে আমাদের মাথার উপরে একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি সবকিছু দেখছেন, সুতরাং আমরা একটা শুভ প্রত্যাশা করে আজকের এই অনুষ্ঠানটা শেষ করতে পারি। আমরা জানি না নাদিয়ার কালকে থেকে কি ঘটবে, কিন্তু আমরা ভালো কিছু ভাবতে চাই সৃষ্টিকর্তার নাম নিয়ে, যে ওর জীবনে যাই ঘটুক, ওর জীবনে যদি কোনো মানুষ আসে, যদি কোনো মানুষ ওর হাতটা ধরে, সে যেন খুব শক্তভাবে ভালো করে ওর হাতটা ধরে, ও যেন ওর স্বপ্নের ঠিকানা খুঁজে পায়। আমরা প্রিয় শ্রোতা আজকের মতো হ্যালো ইট 920 শেষ করছি। মানুষের ওপর আস্থা হারানো পাপ, বিশ্বাস হারানো পাপ। আমরা আপনাদেরকে বিশ্বাস করতে চাই, আস্থা রাখতে চাই, কারণ প্রতিটি মানুষই সম্ভাবনাময়। খুব ক্ষণ জন্ম আমরা, অল্প কিছু সময়ের জন্য আমরা দুনিয়াতে আসি, কোনো কিছুই পার্মানেন্ট না, এভরিথিং, প্রত্যেকটা জিনিসই নশ্বর, ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়, মিশে যায়, রূপ পরিবর্তন হয়, খুব সাময়িকভাবে আমরা আসি। এবং আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে আমরা আসলে মানুষ হিসেবে দুনিয়াতে এসেছি, আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়াতে এসেছি। আমাদেরকে উনি চাইলে কুকুর বিড়াল করেও দুনিয়াতে পাঠাতে পারতেন, চাইলে অন্য কিছু করেও দুনিয়াতে পাঠাতে পারতেন, তো সেই জায়গাটা থেকে আমরা তার প্রতি কৃতজ্ঞ। মানুষ হিসেবে যেহেতু এসেছি, সুতরাং মনুষ্য জীবন দশায় আমরা যেন এমন কিছু করে যেতে পারি, পুরো সমাজ আমাদেরকে না মনে করুক, পুরো দেশ আমাদেরকে না মনে করুক, পুরো পৃথিবী আমাদেরকে না মনে করুক, আপনি যে ফ্যামিলিতে আপনি বিলং করেন সেই পরিবারের 8-10 মানুষ যেন আপনার অ্যাবসেন্স আপনাকে মনে রাখে, এতটুকু করলেই আপনি ভালো মানুষ। আমরা সবাই ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। আজকের মতো শেষ করছি, অনেক ভালো থাকবেন। আগামী বুধবার ঠিক রাত 11:00 আমি আবারও ফিরব, আমার জন্য দোয়া করবেন, নাদিয়ার জন্য দোয়া করবেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি। শুভরাত্রি।
মডেল তো চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুইটা কাটা।
Close up. The closer, the better.
Exclusively on FusionBD.com.